This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 জীবনের গল্পে আমন্ত্রণ। আজকে কোন বন্ধু রয়েছে আমার সঙ্গে তার জীবনের গল্প বলার জন্য, আমরা তার সঙ্গে পরিচিত হব। বরাবরের মতোই থাকছে ফেসবুকে তার ছবি থাকবে এবং ফেসবুকে যে স্ট্যাটাস থাকে, রেডিও স্ট্যাটাস আমরা যেটা বলি, সবকিছু থাকছে আগের মতোই। ফোন নম্বরও থাকছে, যে কোনো মুহূর্তে আপনি চাইলে ফোন করে আপনার কমেন্টস জানাতে পারেন এবং একই সাথে আপনি যদি চান আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, প্লিজ কল আস। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। ফোন করার পরে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে ফোন থেকে আপনি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর ফেসবুকে চলে আসুন, ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত আমাদের হ্যালো 8920 মেম্বার হননি তাদেরকে আমরা বলবো ফেসবুকে এসে একটা লাইক দিয়ে মেম্বার হয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এস্টিমেট করতে পারি যে আমাদের কত জন মেম্বার আছেন, একেবারে লিপিবদ্ধ মেম্বার আমরা বলতে পারি। যারা হ্যালো 8920 শুনে আমাদের এই পেজটিতে এসে লাইক দেবেন তারা সবাই আমাদের হ্যালো 8920 মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। প্লিজ ওখানে লাইক দিতে ভুল করবেন না এবং পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আপনার সঙ্গে প্রথমে একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ শরীফ।
আচ্ছা মোহাম্মদ শরীফ, আপনি আপনার জন্ম জেলা কোনটি?
আমার জন্ম জেলা ঝিনাইদহ।
ঝিনাইদহতে। আর আরেকটি বিষয় আমরা একটু জানতে চাইবো, আপনার বয়স?
আমার বয়স 38।
38 বছর, ঠিক আছে। আপনি তো এখন ঢাকাতেই থাকছেন?
জি।
ওকে, 38 বছরের শরীফ যার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, তিনি আজকে তার জীবনের গল্প বলার জন্য আমাদের এবিসি রেডিওর হ্যালো 8920 অনুষ্ঠানে এসেছেন। তো চলুন আমরা শুনি তার জীবনের গল্প। হ্যাঁ, আপনি ছোটবেলা থেকে শুরু করুন।
জি, আমি ঝিনাইদহ জেলার গ্রামের একটা ছেলে। আমার বাবা একজন কৃষক ছিলেন, যাই হোক আমি দরিদ্র ফ্যামিলিরই একটা সন্তান বলা চলে।
জি।
আমার তিন বোন এক ভাই, অর্থাৎ ভাইয়ের ভিতর আমি একাই।
আচ্ছা।
যাই হোক, আমার লেখাপড়া একটু বয়স হলেই আমি স্কুলে যাই। এর একটা কারণ হয়তো বাবা মা একটু আমাকে শাসনটা বেশি
করতেন। আপনি সবার বড় ছিলেন?
জি, আমি সবার বড় ছিলাম, আমি অনেক তাদের খুব আদরের সন্তান ছিলাম।
আচ্ছা আচ্ছা।
যার ক্ষেত্রে হয়তো আমার দুষ্টুমিটা একটু বেশি ছিল, আমার সাথে তারা দেখা যাচ্ছে ওরকম মারধর বা অনেক রাগারাগি এগুলো আমার বাবা মা আমার সাথে করতেন না কখনোই, এবং পরিবারের কেউই না। বিশেষ করে যার কথা না বললেই নাই, আমার দাদা আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, ওনার জন্যই আমার পরিবারের কেউ আমাকে কখনোই কিছু বলতে পারেনি। এভাবে আমি একটু বয়স হলে স্কুলে ভর্তি হই।
বয়স মানে কত বছর?
ম্যাক্সিমাম 10 বছর।
10 বছর বয়সে আপনি স্কুলে ভর্তি?
প্রথম ভর্তি হই। তবে ছাত্র হিসাবে আমি অনেক ভালো ছিলাম, অনেক ভালো, এবং ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি এক টানা আমার থেকে এক অথবা দুই রোল আজ পর্যন্ত ওই পর্যন্ত কেউ নিতে পারে নাই।
জি।
ক্লাস 8 এ যখন আমি উঠি, প্রায় শেষ মুহূর্তে ফাইনাল পরীক্ষা দিলাম, তারপর আমার রেজাল্ট ভালোই হলো, আমি দুই দুই হলো রোল। তখন আমি একটু, অর্থাৎ ক্লাস 7 থেকেই আমার একটু ছবির নেশায় পড়ে যাই আমি।
ছবি বলতে?
ছবি বলতে সিনেমা দেখা।
সিনেমা দেখা,
হলে গিয়ে সিনেমা দেখা। অনেক সিনেমা দেখতাম, অনেক। তারপরে হঠাৎ করে আমার মনটা কেমন জানি লেখাপড়ার থেকে উঠে গেল, কিন্তু আমি 9 ভর্তি হলাম, কিন্তু আমি 2 মাস ক্লাস করার পরে আমি আর লেখাপড়া করি না, আমি স্কুলে যাই না।
আচ্ছা।
হয়তো সেই মুহূর্তে আমাকে এমন কেউ আর কখনোই একটা সদ্বুদ্ধি দেয় নাই, শরীফ লেখাপড়া না করলে ভবিষ্যৎ খারাপ আছে তোমার, বা লেখাপড়া না করলে।
মানে আপনি স্কুলে গেলেও কেউ কিছু বলতো না, স্কুলে না গেলেও কেউ কিছু বলতো না?
আচ্ছা। এগুলোর উপরে আমার কোনো গার্ড ছিল না।
আচ্ছা।
সম্পূর্ণ আমি আমার স্বাধীন মতো চলতাম।
ওকে।
যাই হোক, ক্লাস 9 যখন স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম, তখন প্রায় 2 মাস আড়াই মাস আমি আর লেখাপড়া তো করি না, ঘুরি ফিরি খাই। তখন আমার মাথায় আসলো এভাবে তো আর চলে না, কিছু একটা তো করতে হবে।
আপনি স্কুলে যাওয়াটা বন্ধ করলেন কি কারণে?
বন্ধ করলাম, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত, মানে আমার মন থেকে আমি এমনি যাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা কোনো সমস্যা আমার ছিল না।
মানে কোনো রিজন নাই?
না, কোনো রিজন নাই, এটা সদ উত্তর আসলে আমার কাছে নাই।
আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন।
তারপরে আমি ঝিনাইদহ জেলায় একটা, অর্থাৎ প্রেস যাকে বলে, আমি ছাপাখানার কাজ শিখতে লাগলাম। বাড়ির থেকে খেয়ে একটা বাইসাইকেল নিয়ে 13 কিলোমিটার রাস্তা বাইসাইকেল চালিয়ে আমি ঝিনাইদহ শহরে গিয়ে আমি প্রেসের কাজ শেখা শুরু করলাম।
আচ্ছা।
যখন আমি 6 মাস কাজ শিখি, তখন আমার মনে হলো যে আমি তো ভুল করতেছি, আমার লেখাপড়াটা দরকার। তখন আমি যে প্রেসে কাজ করি ওই প্রেস ঝিনাইদহ শহরের ওজির আলী হাই স্কুল নামে একটা নাম করা স্কুল আছে, ওই স্কুলের প্রধান শিক্ষকের ওই প্রেসটা।
আচ্ছা,
যাই হোক, আমি স্যারের লগে আলাপ করলাম যে স্যার আমি তো ছাত্র হিসেবে ভালো ছিলাম, আমি তো একটু আসলে স্যার আমি লেখাপড়া করতে চাই। তখন স্যার আমাকে পরামর্শ দিল যে এটাতে তো অনেক খরচ, তুমি তো গরিব মানুষের ছেলে, তুমি তো তোমার অসম্ভব হয়ে যাবে, তারপরেও এখানে অনেক ভালো ভালো ছাত্র, তোমার অনেক প্রায় এক বছর গ্যাপ চলে গেছে, তুমি এটাতে কভার করতে পারবা না।
আচ্ছা,
তা উনি আমাকে বুদ্ধি দিলেন, আমাদের এলাকায় হাটগোপালপুর নামে একটা জায়গা আছে বাজার, ওই বাজারে একটা হাই স্কুল আছে, ওইখানে আমাকে ভর্তি হওয়ার জন্য।
আচ্ছা,
যাক, ওখানে আমি আমার এক ফ্রেন্ড ওখানে ভর্তি হয়েছিল, ওই ফ্রেন্ডের সাথে আমি যোগাযোগ করে আমি গোপালপুর যাই, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি, স্যার আমাকে বইটই কিনতে বলে। এর ভিতরে আমার ফুফতো ভাই ঢাকাতে থাকেন, চাস্তো ফুফতো ভাই আর কি,
জি,
ও বাড়িতে গেছে, আমাকে বলতেছে শরীফ তুমি এখন কি করো, লেখাপড়া কি চলতেছে? আমি ভাই এই অবস্থা, আমার তো লেখাপড়া চলে না, আমি তো এই অবস্থা, আবার তো গোপালপুর ভর্তি হতে চাচ্ছি। তো যাই হোক, আমার ভাই আমার 5 থেকে 7 বছরের বড় হবে, উনি আমাকে বুদ্ধি দিল যে গরিব মানুষের ছেলে, এইগুলো লেখাপড়া করে আসলে কিছু হবে না, তুমি চাকরি বাকরি তো খুব টাফ ব্যাপার, তো চলো আমরা ঢাকায় চলে যাই, আমি তো ঢাকাতে থাকি, তুমি ঢাকায় চলো। তার আগে আমি কখনোই ঢাকাতে আসি নাই, তো ভাইয়ের সাথে আমি ভাইয়ের বুদ্ধি মতো আমি ভাইয়ের সাথে বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ির থেকে চলে আসি
ঢাকাতে।
জি, আমি ঢাকাতে চলে আসি।
কত সালে আসলে?
এটা আসলাম 97 সালের লাস্ট। যেমন আমি 98 সালে ম্যাট্রিক পরীক্ষার্থী আসছিলাম।
আচ্ছা,
আসার পরে আমার ফুফতো ভাই, আমার ফুফু একটু রাগারাগি করলো ভাইয়ের উপর যে তুই ওকে ঢাকা আনছোস, তুই কাউকে বলস নাই, এখন তো ফোনেরও যুগ না, আমি ফোন করব, আমার ভাইরা কি বলবে। ঠিক আছে, যাক, আমি বুঝাইলাম, ফুফু বলে ঠিক আছে। আমাকে আমার ভাই নিয়ে যে শাহজাদপুর এলাকা আছে, এটা হচ্ছে হোসেন মার্কেট, শাহজাদপুর হোসেন মার্কেট, মধ্যবাড্ডা হোসেন মার্কেট আর কি, ওইখানে আমাকে একটা প্রেসে চাকরি দিয়ে দেয়
আপনার ভাই।
জি, ওখানে 1400 টাকা বেতন, ওখানে থাকা। তো যাই হোক, ওখানে আমি 6 মাস চাকরি করি। 6 মাস চাকরি করার পরে আমার
এই 6 মাসের মধ্যে কি আপনার বাড়িতে যোগাযোগ হয়? জানে তো নিশ্চয়ই যে
আমি বাড়িতে চিঠি দিছি।
আচ্ছা,
কিন্তু আমি কোনো ঠিকানা দিইনি যে আমি কোথায় আছি।
মানে আপনি জানিয়েছেন যে আপনি ঢাকায় আছেন?
হ্যাঁ, আমি ঢাকায় আছি, আমি জানিয়েছি, কিন্তু আমি কোনো ঠিকানা দিইনি।
ঠিকানা দেননি কেন?
একেবারে এমনিতেই।
আচ্ছা,
যাই হোক, আমার দুঃসম্পর্কের মামা বলতে আমার মায়ের আপন মামা তো ভাই আর কি, সে আমার মামা, উনি মালিবাগ চৌধুরীপাড়া ঝুয়েটারে কাজ করতেন নিটিং অপারেটর হিসাবে। তো উনি কিভাবে জানি কার কাছ থেকে উনি সন্ধান পাইছে যে আমি ঢাকাতে অমুক জায়গা আছি। খোঁজ পাওয়ার পরে হঠাৎ করে আমার মামা একদিন আমার প্রেসে চলে আসছে।
আচ্ছা,
কই শরীফ তুমি এইখানে, তোমার বাবা চিন্তা করতেছে, মা চিন্তা করতেছে, আত্মীয় স্বজনরা সবাই চিন্তা করতেছে, তোমার দাদা কান্নাকাটা করে, আর তুমি এইভাবে ঢাকাতে চলে আসছো কাউকে কিছু না বলে, ঠিক আছে তোমাকে এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে চলো। যাই হোক, আমি মামাকে বললাম যে আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না, মাস শেষ হবে, বেতন নিয়ে তারপরে আপনার সাথে দেখা করবো। আমি কথা দিলাম, তো যাই হোক, মামাকে কথা দিলাম যে মামা আমি আপনার কাছে যাব। ঠিক আছে, মাস শেষ আমি বেতন পাইলাম, মালিককে বললাম, তার মালিবাগ চলে গেলাম, মালিবাগ চৌধুরীপাড়া চলে গেলাম মামার কাছে। মামার কিছু বন্ধু বান্ধব ছিল, মামা একটা মেয়ের সাথে লাভ করতো, সে মেয়েটার সাথেও মামা আমাকে পরিচয় করিয়ে দিল যে আমার ভাগ্নে।
আচ্ছা,
যাই হোক, উনিও আমি মামিও আমাকে হেল্প করা শুরু করলো কাজ কামে।
আচ্ছা,
তো যাই হোক, মামার বন্ধু বান্ধব মিলে আমার 15 দিনের ভিতরে সোয়েটারের কাজ কমপ্লিট,
মানে শিখিয়ে দিল,
শিখিয়ে দিল যাতে আমি কাজ নিজে প্রোডাকশন দিতে পারি, কাজ করতেছি করতেছি। যাই হোক, এভাবে চলতেছে, প্রথম বেতন পালাম আমি, দ্বিতীয় বেতন পালাম, তৃতীয় বেতনের মাথায় আমার আব্বা এবং আমার চাচা, আমার 5 নম্বর যে চাচা, নোয়া চাচা বলে আমাদের গ্রাম্য ভাষায়, এবং আমার বাবা চলে আসছে ঢাকা, মামার সাথে যোগাযোগ করে চলে আসছে। এসে তো খুব আব্বা খুব রাগারাগি করলো না, একটু মন টন খারাপ করলো, বুঝালো যে তুমি এরকম একটা কাজ করলে, আমার চাচাও আমাকে বোঝালো। বোঝানোর পরে যাই হোক, আমার চাচা আমাকে 5000 টাকা দিল, ওই সময় অবশ্য 5000 টাকা অনেক দাম, যাতে আমি কষ্ট না করি, 5000 টাকা দিল, এবং তারা কিছু চাউল বাজার ঘাট এগুলো আমার জন্য আনছিল, এনে আমার কাছে আমার চাচা এবং আমার বাবা 3 দিন থাকেন। থেকে যার যা করছো করছো, চলে যখন আসছো ঢাকা, তখন আর বাড়ি ঘরে যাওয়ার দরকার নেই, তুমি ভালোভাবে কাজকাম করো, করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, এটা আমার বাবা বলে আমার বাবা চলে যাই। যাই হোক, আমি কাজ করতে থাকি এমতো অবস্থায়। আমি যখন 98 সালে ঢাকা শহরে একটা বন্যা হয়েছিল, হয়তো অনেকেই জানেন, তো এই বন্যার ভিতরে অনেক পানি, চৌধুরীপাড়াতে পানি, রিয়াজবাগ পানি, সব জায়গায় পানি, রামপুরাতে পানি, আমরা আমাদের থাকার জায়গা ডুবে গেছে। যে বিল্ডিং এর নিচতলা থাকতাম আমি নয়াটোলা, সেখানে চোখের উপরেও পানি। তা আমরা চলে গেলাম অফিসে, অফিসে থাকতে লাগলাম এক মাস। অফিসে থাকলাম, থাকার পরে পানি কমলো, এখন মেসে আবার উঠলাম। ওঠার পরে আসলে মানুষের হাতের খাবার এবং এই মানুষের সাথে থাকায় পরিবেশটা আমার কাছে জানি কেমন একটু বিদঘুটে বিদঘুটে লাগতো, খারাপ লাগতো। তা মামারে বললাম, মামা আমরা তো কয়েকজন আছি, আমি শুধু একা না, তুমি আছো, তোমার বন্ধুরা আছে। আচ্ছা আমরা চার পাঁচজন মিলে কি একটা বাসা নিলে হয় না? মামা বললো, তুই ভালোই বলছস, ঠিক আছে একটা বাসা আমরা নিব। যাই হোক, আমরা তিনজনে মিলে বাসা খুঁজতে লাগলাম।
আচ্ছা,
খুঁজতে 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 এক সপ্তাহ হয়ে গেছে, আমাদের পছন্দনীয় কোনো বাসা হয় না, আর যাও আমরা পাই আমাদেরকে ব্যাচেলার ভাড়া দেয় না। একটা মহা সমস্যা। এখন মামারে কইলাম, মামা তুমি বিয়ে শাদী করে ভালো, মামি রেল হয়ে আমরা বাসা নিব। যারা পেপার পত্রিকা পড়েন তারা হয়তো বা কিছুটা জানেন, যেমন কিছুদিন আগে মনির চৌধুরী নামে একজন চৌধুরী পাড়ার তিন সেট একটা বাড়ি মাটির নিচেই পুঁতে যায়, বারো জন লোক মারা যায়, তিন সেট বাড়ি। অর্থাৎ এই ব্যাগের বাড়ির সাথেই ওই তিন সেট বাড়িটা ইদানিং করা আর কি, ওই ব্যাগের বাড়িতে 98 সালে। তখন ওখানে ফ্যামিলি ম্যাচ সবই দেয়, সিঙ্গেল সিঙ্গেল রুম, একটু বস্তি সিস্টেম আর কি। যাই হোক, ওখানে একটা বাসা আমরা ভাড়া নিলাম। এখন রুমে ঢোকার পরে দেখি প্রচুর পরিমাণে ময়লা এবং প্রায় 2.5 ফিট 3 ফিট মতো টিনের শ্যাওলা পরিবেশে, অর্থাৎ পানি ছিল ওই পর্যন্ত।
আচ্ছা,
আমরা পাঁচজনে মিলে ওইটাকে পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমরা ওই রুমে বাসা নিলাম। নেওয়ার পরে এক সপ্তাহ যাই, দুই সপ্তাহের মাথায় দেখি আমাদের সামনের যে রুমটা, অর্থাৎ আমরা প্রত্যেকেই ছিলাম যশোর, ঝিনাইদহ, মাগুরা, এগুলা মিলাই আর কি, পাঁচজন লোক। তবে আমরা পাঁচজনই খুব শান্ত সুস্থ এবং খুবই ভদ্র ছিলাম। আমরা গোসল করতাম এত সকালে যে কোনো মানুষ আমাদেরকে দেখতো না, কোন রকম সিরিয়ালে গ্যাঞ্জাম আমরা করতাম না, রান্নাও করতাম আমরা ওইভাবে, আমরা বোয়া রাখতাম না, কারণ বোয়ার পাক খাইতে পারতাম না।
আচ্ছা,
যাই হোক, এভাবে আমাদের খুবই আনন্দের সাথে, খুবই মহব্বতের সাথে আমরা পাঁচজন লোক থাকতাম ওখানে। 15 দিন পার হওয়ার পরে একটা মহিলা দেখি আমাদের সাথে একটু কথা টথা বলে, কয় বাবা তোমাদের বাড়ি কোথায়? বললাম যে খালা আমাদের বাড়ি তো অমুক জায়গা। কয় বাবা তোমাদের মতো এরকম নম্র এবং ভদ্র এবং ভালো ছেলে তো আমরা কখনোই দেখিনি, অনেক ছেলে এই বাড়িতে দেখছি, কিন্তু তোমরা সবাই কি এক জায়গার? তখন যাই হোক, আমরা কম বেশি করে তার সাথে পরিচিত হলাম।
জি,
কথাবার্তা বলতেছি, চলতেছি, অনেক সময় তারা আমাদেরকে খাবার টাবার দেয়, তার রুমে যেয়ে মাঝে মধ্যে আমরা টিভিও দুই একজন দেখি। যাই হোক, এর ভিতরে যখন এক মাস দেড় মাস কাটে গেছে, তখন দেখি ওই মহিলাটা প্রায় প্রায় একটা মেয়েকে মারে, প্রচন্ড মারে।
আমি আবার একটু জানতে চাচ্ছি এই মহিলা সম্পর্কে, এই মহিলা কি আপনাদের পাশে পাশেই থাকতো?
জি, আমাদের একেবারে সামনাসামনি।
আচ্ছা, ওনার ফ্যামিলি থেকে কে ছিল?
হ্যাঁ, ওনার ফ্যামিলিতে ছিল ওনার ছোট বড় মিলায় পাঁচটা ছেলে।
মুরব্বী
মানুষ ছিলেন,
আপনি বলছিলেন যে কিছুদিন পর পরই মারে বা কিছু একটা।
হ্যাঁ, দেখি প্রায় প্রায় রুমের ভিতরে অনেক কান্নাকাটির আওয়াজ।
জি,
ওই মহিলাটা একটা মেয়েকে খালি মারে, প্রচন্ড মারে। তখন আমি ছোটবেলা থেকে বদমিজাজি হলে কি হবে, কিন্তু আমার মায়া ছিল প্রচুর মানুষের প্রতি।
জি,
যেমন আমি এখন চেষ্টা করি মানুষকে উপকার করার জন্য সব সময়। তো যাই হোক, আমার এই কান্নাটা এবং এই মারাটা, এই একটা কষ্ট আমার ভিতরে কাজ করত সব সময়। ফিল করতাম আমি যে কেন মেয়েটাকে মারে, এটি কি মানুষ না অন্য কিছু, কেন? তো যাই হোক, ঢাকা শহরের হালচাল ওইভাবে তেমন একটা বুঝি না, গ্রামের ছেলে যেহেতু, যে যার যে যাই করুক কিছু বলার আসলে উচিত না, এটা বুঝতে পারিনি আমি। তো দেখ, একদিন আমি অফিস থেকে এসছি, এসে আমাদের রুমের পাশে একটু দাঁড়ানোর জায়গা ছিল আর কি, ফাঁকা জায়গা বিলের ধারে।
জি,
আমি ওখানে দাঁড়াইছি। এখন দেখি ওই মেয়েটা ঠিকই রুমের থেকে বের হয়ে ও ওই পাশে গিয়ে দাঁড়াইছে। তা আমি বলতেছি, আপু আপনার নামটা কি একটু বলা যাবে? তখন বললো যে আমার নাম আলেয়া।
আচ্ছা,
বাস ঠিক আছে।
মেয়েটার বয়স?
মেয়েটার বয়স তখন আনুমানিক 18 থেকে 19।
18 থেকে 19, এই মেয়েটাই মার খেত আপনি নিশ্চিত?
জি।
ওকে,
তারপরে আমি বললাম, আচ্ছা আপু আপনি কি এখানে এই বাসায় থাকেন? মানে থাকা খাওয়া অনেক ছেলে মেয়ে থাকে মানুষের বাসায়। তা বলো আপনি কি এই বাসায় থাকেন নাকি আসলে আপনার সৎ মা? তা মেয়েটা কেঁদে দিল, আমার প্রশ্নের উত্তর দিল না, চলে গেল রুমে। পরের দিন ঠিক রাত 8টার দিকে আমার রুমের সামনেই বসা, আমিও দাঁড়ানো। আমি বলছি, আপনি কালকে যে একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরটা তো আপনি দিলেন না, এটা কেমন কথা? আপনার আসলে কি আপন মা না সৎ মা, এতটুকুই খালি বলেন তো। কয় ভাই, জানা এটা আমার আপন মা। তাহলে আপনাকে এত মারে কেন?
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবনের গল্প বলার জন্য এসেছে শরীফ। শরীফের জীবনের গল্পে যে জায়গাটি আমরা বিরতি নিচ্ছি, আপনারা চাইলে তাকে দেখার জন্য এই জায়গাটিতেই ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ ওখানে গেলে লাইক দিতে ভুল করবেন না। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা ফোন করেন আমাদেরকে জীবনের গল্প বলার জন্য, তাদের সবাইকে বলছি এখন থেকে হ্যালো 8920 তে একটি মাত্র নাম্বার, এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকবে আপনার জন্য। আসলে একটি নাম্বার না, এই নাম্বারের মধ্যে অসংখ্য নাম্বার আপনার রিসিভ করার ফ্যাসিলিটি রয়েছে। নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। শরীফের জীবনের গল্পে ছিলাম আমরা এবং ঠিক যে জায়গাটিতে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে আবারও ফিরছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সাউন্ডে রয়েছে খালিদ এবং আরো সহযোগিতার জন্য রয়েছে লোবান। ওকে ফাইন, আমরা শরীফ যেখানে ছিলাম যে আপনি ওই ভদ্রমহিলাকে চেপে জিজ্ঞেস করছিলেন এবং ভদ্রমহিলা বললেন যে হ্যাঁ এটা আসলে তার আপন মা, তারপরে বলছিলেন যে আপন মা হলে এত মারে কেন? হ্যাঁ
বললাম যে তোমার যদি আপনার যদি আপন মা হয় তাহলে আপনাকে এত মারে কেন? তো ভাই এটা অনেক সমস্যা আছে, আমিও আমার দোষ আছে। তো যাই হোক উনি আমাকে ক্লিয়ারলি কিছু বললেন না।
জি,
তো এরকম চলতেছে, মেয়েটা দেখি প্রায় আমার দিকে চেয়ে থাকে, আমিও মেয়েটার দিকে অনেক সময় তাকাই। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল এবং হ্যান্ডসাম, মানে খুব সুন্দর,
আপনার দেখে খুব ভালো লাগতো।
হ্যাঁ, যাই হোক মেয়েটা দেখতে শুনতে যথেষ্ট ভালো মেয়ে। তো আমি মেয়েটাকে আমার এমনিতেই ভালো লাগতো, সেই ক্ষেত্রে আমি মেয়েটার দিকে হয়তো সেটাই ভালো লাগা বা ভালোবাসার থেকেই হয়তো আমি তার দিকে তাকাইতাম। তো উনিও আমার দিকে তাকাইতো। ওর একটা বান্ধবী আসতো, ওই জি পাশে ঝিল, তো অনেক বড় ঝিল, এই ঝিলে নৌকা দিয়ে ঘুরতো,
ঝিল
ঝিল, হ্যাঁ নৌকা দিয়ে ঘুরতো আর আমার দিকে চেয়ে থাকতো, কোনো কথা এমনি বলতো না। তারপরে আবার একদিন তাকে আমি বলতেছি যে আচ্ছা আপনাকে এত মারধর করে এর কারণটা কি? তখন ওর বান্ধবী ছিল সাথে, ওর বান্ধবী তানিয়া নাম করে একটা মেয়ে, ও বলতেছে যে ভাইজান ও আসলে একটু কুড়ে, তো ওর মা একটু রাগী, কাজ কাম করে না, এই জন্যই আর কি ওকে ওর মা মারে। আমি এই বিষয়টা বুঝতে পারলাম না, এখন যেটা বললো সেটাই আমাকে বিশ্বাস করতে হলো। যাই হোক আমি ওইভাবে চলতেছে চলতেছে আমার 3 মাস ওইখানে থাকার বয়স হয়ে যায় আর কি ওই বাসাতে। এরই ভিতরে মোটামুটি ওই মেয়ের সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক, না হলেও মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে। ও মেয়ে আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি, যেরকম কথা বলতে বলতে প্রায় 5 মাস 5.5 মাস পার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি একদিন বলতেছি যে আচ্ছা তোমার আম্মু যে তোমাকে এত মারে, আসলে এই কষ্টটাই কিন্তু আমাকে সবচাইতে তোমার দিকে আগাইছে। তো যাই হোক তোমার এই মারামারি এই আর এই ঝগড়া আর তোমার উপরে এই অত্যাচার, এই কষ্টটা আমার ভালো লাগে না। তো আমি আসলে তোমার সাথে সম্পর্ক করতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি প্রথম তাকে প্রস্তাব দিছি, দেওয়ার পরে মেয়েটা বললো আমি একটু ভেবে দেখি।
আলিয়া,
জি ঠিক আছে। 2 দিনের মাথায় ওর বান্ধবীটা আসলো, তানিয়া, সে আমাকে বলছে ভাই আপনি কি আমার বান্ধবীকে ভালোবাসেন, তে আপনার কি মনে হয়? আমি বললাম, মেয়েটা বললো যে হ্যাঁ আমরা তো দেখি, আসলে আমার বান্ধবী আপনাকে প্রচন্ড ভালোবাসে, তা আপনি কি আসলে তাকে ভালোবাসেন, তা আমাকে সত্য করে বলেন তো। আমি বললাম হ্যাঁ আমি তাকে ভালোবাসি। আর এর ভিতরে এই যে আমি যে আলেয়ার সাথে কথা বলি, টুকটাক চলি, মোটামুটি পাশে পাশে দাঁড়ায় দেখা যায় 10-15 মিনিট কথাও বলি, এটা ওর আম্মু কিন্তু প্রথম থেকেই ফলো করছে।
আচ্ছা,
ফলো করছে কিন্তু কখনোই আমাকে কিছু বলে নাই, তার মেয়েকেও কখনো সে
কিছু বলে
কিছু বলে নাই। উনি কিন্তু বিষয়টা চাচ্ছে যেরকম কিছু হোক।
আচ্ছা, উনি চাচ্ছিল কিছু একটা হোক।
হ্যাঁ কিছু একটা হোক।
আচ্ছা,
এটা আমার ধারণা থেকে। যে যাই হোক কিন্তু উনি তলে তলে আমার মামার সাথে যোগাযোগ করছে।
আপনার মামার সাথে?
জি, যে এই ছেলেটার টোটাল পরিচয় কি। তা আমার মামা বলছে যে এই ব্যাপার আমাদের ফ্যামিলিগত স্টাডিজ সবকিছুই উনি বলছে। বলার পরে আলেয়ার মা আমার মামার সাথে যোগাযোগ করে, অর্থাৎ আমার ডিটেলস ঠিকানাটা নিছে,
জি
আমার পরিচয়টা নিছে, যে উনি ভেতরে ভেতরে যোগাযোগও করছে আর কি, আমার দেশের ওদিকে খোঁজ খবর নিছে ভালোভাবেই, যে আসলে আমি ছেলেটা ভালো না খারাপ।
আচ্ছা,
যাই হোক উনি যাচাই করার পরে ওটা ওনার মনের ভিতরে রাখছেন। রাখার পরে আমার তো মোটামুটি আলেয়ার সাথে বেশ একটু সম্পর্কটা একটু গভীরেই চলে গেল, যেমন সামনাসামনি রুম, তো প্রতিদিন সকালে আলেয়া আমরা আমাদের রুমে চলে আসতো, ভোরবেলা এসে আমার সাথে কথা টথা বলতো, তারপর আমি অফিসে চলে যেতাম। এভাবে আমার সম্পর্ক চলতেছে প্রায় 9 মাস। 9 মাস চলার পরে একদিন আমি অফিস থেকে আসছি, রাত মনে হয় 7:30 আনুমানিক 8টা হবে।
আচ্ছা,
হঠাৎ করে আমি রুমের থেকে এসে দেখি, রুমের অফিস থেকে এসেই কিন্তু আমি আলেয়াকে দেখতে পাই সব সময়। আমি যে টাইমটা ফিরি ওটি সেই টাইমটাই বাসার, আমার বাসার সামনে থাকে।
আচ্ছা,
আমি ওকে আর দেখতে পাই না। তা আমি গিয়ে ওই যে থাকার জায়গাটা আছে পাশে বিলের ধারে ওইখানে দাঁড়াইলাম। 5 মিনিট পরেও আসলো, এসে দেখি প্রচন্ড কান্না করতেছে। তা আমি বললাম, দেখো তুমি যদি আমার সামনে কান্না করো তাহলে এটা তো আসলে আমার পক্ষে সহ্য করা সম্ভব না, কেননা আমি তোমাকে কিন্তু ভালোবাসি, এটাই তোমাকে মাথায় রাখতে হবে। তুমি আমার সাথে কান্না করবা সেটা তো হয় না, তোমার কি হয়েছে তুমি আমাকে একটু খুলে বলো, প্রয়োজনে আমি আজকেই তোমাকে নিয়ে যাব, আমি এখানে তোমার রাখবো না প্রয়োজনে। তখন ও প্রায় 10 মিনিট মতো স্তম্ভ, একবার কথা টথা কিচ্ছু না, কান্নাই করতেছে। 10 মিনিট পর ও আমাকে বলতেছে যে শরীর তুমি আমাকে ভুলে যাও। বললাম, দেখো ভালোবাসা ভালো লাগা তো ভুলে যাওয়ার জিনিস নয়, এটা মনের ব্যাপার, এটা সোজা ব্যাপার না। তোমার কাছে এটা সোজা হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু সোজা নয়, আমি এটা কখনো আমার পক্ষে সম্ভব না। আমি রাগান্বিতই হয়ে গেছি এক প্রকার। দেখো আমার জীবন সম্পর্কে তুমি কিছুই জানো না। আমি কই, তোমার জীবন সম্পর্কে জানার চেষ্টা তো আমি করেছি কিন্তু তুমি তো আমাকে কখনোই বলোনি তোমার জীবন সম্পর্কে, কিন্তু আজ কেন বলতে চাচ্ছ? এখন এই 9 মাস পর তোমার জীবন কাহিনী আমার শোনার কোনো প্রয়োজন নাই।
আচ্ছা,
আমি শুনতে রাজি না। কই, তুমি একটু শোনো, এমন আমার পাও জড়িয়ে ধরছে একবারে ডাইরেক্ট। তুমি আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি, কি অন্যায় করেছি আমাকে বলবে তো? তখন ওর মা চলে আসে। ওর মা এসে বলতেছে, রিজিয়া এসে বলতেছে যে বাবা আসলে তোমার প্রতি আমরা অন্যায় করছি। যেরকম দেখো তোমার সাথে ওর একটা সম্পর্ক হয়েছে, এটা এখন শুধু আমি না আর তুমি না, এই বাড়ির পুরো বাড়ির প্রত্যেকে জানে, এবং ওর বাবা মা ভাই বোন যারা আছে সবাই জানতো, জানিয়ে গেছে পরে বিষয়টা, কিন্তু কেউ কখনো কিছু বলতে পারে না শুধু ওর মায়ের কারণে। আজকে 2 বছর আমার মেয়ের সাথে আমার এই জামাইয়ের কোনো যোগাযোগ নাই, যার কারণে আমি ওর উপর অনেক সময় ক্ষিপ্ত হইতাম, আমি মারতাম, রাগ আমার মনে খুব কষ্ট লাগতো মেয়েটাকে নিয়ে। তবে তো জিতদে আমি সহ্য করতে পারতাম না, ওকেই মারতাম, কাউকে কিছু বলার মতো পরিবেশ হতাম না, ওকেই হয়তো মারতাম। তো যাই হোক বাবা, এখন তোমাদের যে সম্পর্কের কথা ওই জামাই জানি কোথা থেকে জানতে পারছে? আমি অলরেডি ভাবে 1 মাস আগে আমি আলেয়ার ডিভোর্স করাই ফেলছি, আমি ওর সাথে আর মেয়ে আমি দিব না, কেননা আমার মেয়েকে ও অনেক কষ্ট দিছে, আমাকেও অনেক কষ্ট দিছে। আজকে 4 বছর যাবত আমার মেয়ের ছোট্টবেলায় আমি বিয়ে দিছি, আর আমার মেয়েটা চোখের পানি ফেলতে ফেলতে আমার মেয়ের চোখে ঘা হয়ে গেছে বাবা। আমি এই মেয়ে আমি আর দিব না। এখন বিষয় হচ্ছে ওর জামাই আসছে, ওরে আমি খেদা, আমি এই মুহূর্তেই এতক্ষণ পর্যন্ত ছিল, আমি এই ওকে আমি বাড়ির রুমের থেকে বের করে দিয়ে এই যে আমি তোমার এখানে আসছি।
আচ্ছা,
এখন লাস্ট পর্যায়ে ও চাইতেছে ওর জামাইয়ের কাছে যাবার জন্য। ওর জামাই অনেক কান্নাকাটি করছে, মাপটাপ চাইছে, তারপরে আরো ওর জামাইয়ের বন্ধু বান্ধব 2-3 জন আইছিল, অর্থাৎ বিকালে আর কি আমি অফিসে ছিলাম। তখন ও লাস্টে মন্তব্য করছে, যাক যা হয়েছে হয়েছেই, ঠিক আছে আমি ফিরে যাব, আমি ফিরে যাব, ওর মায়ের কথা ও শুনবে না। তখন যদি আমি ওকে মানে মনে করেন যে আমার মন থেকে মুছে ফেলতে পারি তাহলে ও চলে যাবে, যে এটার জন্য ও অপেক্ষা করছে যে আমার সাথে কথা না বলে ও যাবে না। যাই হোক, ওই ছেলে চলে গেছে। তখন আমি বললাম,
ওই ছেলে কি এই ব্যাপারটা জানতো, আপনাদের ব্যাপারটা জানতো?
উনি বাইদি ভাই শুনতে পারছে দেখি, উনি আসতে নাইলে উনি আসতো না, উনি প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, উনি
এখন জানতে পেরেছে যে আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, তখন সে এসেছে,
তখন সে এসেছে ওকে নিয়ে যাবার জন্য।
ওকে,
যাই হোক, আমি বললাম যে তোমরা যে ডিভোর্স করছো ওকে কি ডিভোর্স নামা দিছো? কয়, এখনো ওকে দেওয়া হয়নি,
ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু আসলে দেওয়া হয়নি,
ডিভোর্স নামাটা ওকে দেওয়া হয়নি, কারণ ও কোথায় আছে না তো ওরা জানে না।
আচ্ছা,
যাই হোক, আমাকে ডিভোর্স নামাটা কি আছে আমাকে দেখাইতে পারবা? আমি মুখে বিশ্বাসী না। তখন বললো, ঠিক আছে আমি দেখাবো। ওর আম্মু এনে আমাকে ডিভোর্স নামাটা দেখালো। আমি বললাম, এরকম একটা কাজ, এরকম একটা চিটারি আমার সাথে আপনারা কেন করলেন? আমি কি অপরাধ করেছিলাম আপনাদের কাছে? এই বিষয়টা আপনারা আগে কেন বলেননি? আমাকে তো বলা উচিত ছিল। ঠিক আছে, এই কথা বলে আমি রুমে চলে আসলাম, আমার রুমে। আমার রুমে এসে আমি আসলে আমার মনটা খুব খারাপ, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এত জীবনের প্রথম ভালোবাসা, ভালোবাসার মানুষটা চলে যাবে, তাকে ছেড়ে দিব, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমি মানতে পারিনি দিয়া ভাই, আমি মানতে পারিনি।
এখানে দু তিনটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মেয়ের মা যে রিজিয়া, তাকে ডিভোর্স করিয়ে দিয়েছে, মানে জামাইকে, আগের জামাইকে ডিভোর্স করে দিয়েছে এবং এক মাস আগে সেটা দিয়েছে। তারপরে জামাই এসছে এবং সেই জামাইকে আলেয়া শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে তার সঙ্গে সে সংসার করবে, ডিভোর্স করার পরেও কিন্তু এটা রাজি হয়েছে। এবং ওর স্বামীর কাছে যাওয়ার আগে আপনার সঙ্গে একটু কথা বলে যেতে চাই, মানে আপনার কাছ থেকে সে মাথা চেয়ে নিয়ে তার ঘরে ফিরে যেতে চায়, ব্যাপারটা তো এরকমই ছিল।
জি,
ওকে। এবং আপনি, আপনার মতামতটা কি সেটা জানার জন্যে আপনার কাছে এসছে। এবং এখানে একটা বিষয় খুব স্ট্রিক্ট, সেটা হচ্ছে যে মানে আলেয়ার মা চায় না যে সে জামাইয়ের ঘরে ফিরে যাক, জামাইটা তখন নেই কারণ এক মাস আগে যদি ডিভোর্স হয়েই থাকে।
জি,
এবং আগে জামাইয়ের ঘরে ফিরে যাক, কিন্তু আলেয়া কিছুটা হলো রাজি হয়েছে শেষ পর্যন্ত কারণ জামাইয়ের কান্নাকাটি দেখে। জি, তারপর আপনি ঘরের মধ্যে ঢুকে চিন্তা করছেন।
আমি প্রচন্ড কান্না করতেছি, তখন অনেক কষ্ট, কিন্তু আমার মনে ধরে জিদ আসলো যে আমার সাথে এই চিটারিটা কেন করলো, আমাকে তো আগেও বলতে পারতো।
জি,
তো আমাকে যখন বলেনি ঠিক আছে ওকে আমি কোনো ক্রমেই ওকে আমি হারাবো না, তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করলো কি বিয়া ভাই, আমি তখন একটা জিনিস ভাবলাম যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করতো না, পৃথিবীর মানুষ সৃষ্টি করতো না, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী যখন 25 বছর বয়স হয় তখন কিন্তু মা খাদিজার সাথে নবীর বিয়ে হয়, কিন্তু মা খাদিজার বয়স কিন্তু ছিল তখন 40 বছর। এই জিনিসটা আমার মাথার ভিতরে কাজ করলো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবী আল্লাহর বন্ধু, এই নবী যদি 40 বছরের একটা বৃদ্ধা মহিলাকে, অর্ধবয়সী একটা মহিলাকে যদি আল্লাহর হুকুমে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবো না, যদি সে রাজি থাকে তাহলে আমি কেন পারবো না।
ওকে,
চিন্তা করার পরে আমি আলেয়াকে ডাক দিয়ে বলি, আচ্ছা যাই হোক তুমি কি আমার সাথে থাকবে না তুমি চলে যাবে? কয়, দেখো তুমি যদি আমাকে গ্রহণ করো, আমার বিয়ে হয়েছে তুমি তো শুনলে, তুমি যদি আমাকে গ্রহণ করো আমি থাকবো, আমি যাবো না। তখন আমি ওকে গ্রহণ করলাম। আর একটা জিনিস মনে মনে আবার চিন্তা করলাম যে যাক একটা অসহায় মেয়ে, মেয়েটা তো মার খায়, মেয়েটার সংসার নাই, যাই হোক মেয়েটা বিয়ে হয়েছে দেখে কি হয়েছে, ও তো আর নষ্ট হয়ে যায়নি, পচে যায়নি, মানুষ তো ভুল তো মানুষেই করে। একটা বিবাহিত মেয়েকে, একটা অসহায় মেয়েকে বিয়ে করে যদি একদিনের জন্য হলেও যদি আমি ওকে সুখী করতে পারি, এটা একটা চিন্তা করে আমি আলেয়াকে গ্রহণ করি। যাক, এভাবে চলতেছে 3 মাস পার হয়ে গেল আবার এই ঘটনার পরে। অর্থাৎ এই ঘটনার পরে আমি ওর একটা ছবি নিয়ে বাড়িতে যাই, আমার বাড়িতে, বাড়িতে যে আমার বাবা মা আমার পরিবারের যারা আছে সবাইকে আমি দেখাই যে এই মেয়েটাকে আমার আসলে আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, মেয়েটাকে আমি খুব ভালোবাসি, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, তোমরা বিয়েতে মত দিবা কিনা সেটা বলো। এটা আমার বাবা মা চাচাদের কাছে আমি বলছি, সরাসরি বলছি স্টেপ।
জি,
আমার দাদার কাছে বলছি, আমার দাদা তখন জীবিত।
মেয়েটার ব্যাকগ্রাউন্ড বলেছিলেন যে এরকম এরকম ঘটনা?
না, আমি তাদের কাছে বিয়ে হয়েছে এটা বলিনি, এই জিনিসটা আমি গোপন করছি।
ওকে,
এটা বললে তো তারা কখনোই
রাজি হবে না,
এমনি তো রাজি না। তবে যাই হোক, বিয়েটা দিতে আমার ফ্যামিলির কেউ মত দিল না।
কেন দিল না?
দিল না, ঢাকা শহরের মেয়ে তারা বউ হিসাবে মেনে নিবে না। যাই হোক, আমি এক সপ্তাহ বাড়িতে থাকি, আমি চলে আসি। চলে আসার পরে 15 দিন থেকে 18 দিন মতো হবে, 99 সালের 14 ফেব্রুয়ারি, 99 সালের 14 ফেব্রুয়ারি আলেয়ার সাথে আমার বিবাহ হয়।
মানে পরিবারের অমতে,
পরিবারের অমতে
একাই,
আমি একাই বিয়েটা করি।
আচ্ছা, এবং এতে ওর মা রাজি ছিল?
হ্যাঁ, এবং এই বিয়ের সমস্ত খরচ বহন করছে আমার শাশুড়ি।
ওকে,
জি। যাই হোক, বিয়ে হয়ে গেল, আমার মা মারা করলো কি ওই বাসাটা আমাকে দিয়ে দিল, দিয়ে মামারা অন্য জায়গায় চলে গেল। ওই রুমটাতেই আমি থাকা শুরু করলাম, ওইখানে আমাদের বাসর-টাসর হলো, ওইখানেই আমাদের সংসার শুরু হলো। ওইভাবে আমার সংসার চলতেছে, খুব সুন্দর মতোই চলতেছে, আমাদের ভিতরে অনেক মিল মহব্বত। অফিস পর্যন্ত ও আমাকে আগাই দিয়ে আসে, আবার অফিস যখন ছুটি হয় তখন ও আমাকে নিয়ে আসে, এবং ও বলে যে আমার মানুষে এরকম নষ্ট টষ্ট করতে পারে, আমার তো এই সমস্যাগুলো আছে তো তুমি জানো। যাই হোক, আমি ওকে আমার এক নানা শ্বশুরা ছিল কবিরাজ, তার কাছে নিয়ে গেলাম, নিয়ে যে কিছু তদবির তদবার এনে রাখলাম, দিয়ে রাখলাম আর কি, তাবিজ টাবিজ দিলা, সেটা দিল যে নানা কেউ নষ্ট করতে পারবে না, সমস্যা নাই, আল্লাহ তোমাদের মঙ্গল করুক, আমি দোয়া করি তোমার সংসার জন্য তোমাদের সুখের হয়, দোয়া করে দিল আমার নানা শ্বশুর আর কি আমাদের। তা যাই হোক, আমি আমার সংসার চলতেছে প্রায় 3 মাস সাড়ে 3 মাস হয়ে গেছে আমার সংসারের বয়স।
ওকে,
তো এমতো অবস্থায় আমার বাবা জানতে পারছে যে আমি বিয়ে শাদী করছি, আমার ফ্যামিলি সবাই জানতে পারছে, অর্থাৎ ওই মামার মাধ্যম দিয়ে জানতে পারছে, যে মামা কাছাকাছি আমি ছিলাম, একসাথে ছিলাম যে মামার সাথে। বাড়িতে আমার আম্মা খুব কান্না করছে, চাষিরা, আমার দাদি দাদা সবাই কান্নাকাটি করছে, আমার নানি তখন জীবিত, নানিও খুব কান্নাকাটি করছে। একলা একলা এত বড় একটা জীবনের, এত বড় একটা ডিসিশন আমি নিলাম, নেওয়ার পরে আমার মনটা মাঝে মাঝে একটু খারাপ হয়, খুব খারাপ লাগে, মাঝে মাঝে আমি কান্নাও করি নীরবে একা একা, এবং আমার ওয়াইফের আমি অর্থাৎ আলেয়ার অগোচরে আমি এই কান্নাটা করি আমার মনকে হালকা করার জন্য।
মানে আপনি আপনার ফ্যামিলির জন্য, মানে কষ্ট পেতেন আপনার মার জন্য,
আমি কি করলাম যে আমি এই জীবনে কি করলাম, বিয়ে করা বিয়ে ধরে একটা মেয়ে বিয়ে করছে সেটা বড় বিষয় না আমার কাছে, সবচেয়ে বড় বিষয় আমি তো বাবা মায়ের একমাত্র ছেলে, আমার এত বড় একটা ফ্যামিলি, আমার বাবা বাচ্চা ছাড়া 10 ভাই, 10 ভাইয়ের একমাত্র ছেলে সন্তান আমি ছিলাম সেই মুহূর্তে, তো আমি কি করলাম, তো এই কষ্ট আমার ভিতরে খুব আমি খুব ফিল করতাম, বাবা মাকে খুব তাদেরকে খুব মিস করতাম, খুব কান্নাকাটি করতাম। এই তো আল্লাহর কি রহমত, আমার মামা বড় মামা, আমার বড় মামাকে নিয়ে আমার বাবা ঢাকায় চলে আসতেন কাউকে কিছু না বলে, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতেন প্রচন্ড, কিন্তু সেই ভালোবাসা থেকে আমার বাবা আর থাকতে পারেনি আমার কাছে চলে আসতে, আমার বড় মামাকে নিয়ে বাড়ির কেউ জানে না, আমার মা জানে না যে আমার বাবা ঢাকায় আসতেছে, আমার বাবা ঢাকায় আসছে এসে অর্থাৎ মালিবাগ বাজার থেকে অনেক বাজার টাজার করছে, করে আমার শাশুড়ির ওখানে গেছে, আমার শাশুড়ি তখন তার সাধ্য মতো আমার মামা এবং আমার বাবার আপ্যায়ন করছে, কাপড় চুপড় যেটা দেওয়ার, আসলে নতুন বিয়াই বা আত্মীয় আসলে যা যা আসলে ছেলে পক্ষ বা মেয়ের পক্ষ যেটা করে আর কি সবকিছু করছে। করার পরে আমার বাবা বলল আমার শাশুড়িকে দিয়েন, যা করছে তো করছেই, এখন এটা আমার কপালে ছিল। যাই হোক, আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বিটার বউ দেখে, বৌমা দেখে আমার পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে এই বিষয়ে আমি আর আপনার সাথে কোনো আলোচনা করতে রাজি না। তবে বিষয় হচ্ছে কি, এই যে কাজটা আপনি করছেন এই কাজটা আপনি একটু ভালো করেন নাই, যে একটা ছেলের গার্জিয়ান ছাড়া আপনি নিজে গার্জিয়ান হয়ে, আপনি ছেলের গার্জিয়ান হলেন, মেয়ের গার্জিয়ান হলেন, হয়ে আপনি বিয়েটা দিয়ে দিলেন, এই কাজটা বিয়ে আপনি ভালো করেন নাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে শরীফের জীবনের গল্প প্রচারিত হচ্ছে, এবং দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল স্টোরি ইন আ সেন্স, যদি আপনি পুরোটা সময় জুড়ে শোনেন তাহলে বুঝতে পারবেন প্রতিটা জীবনের গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। যারা আসলে ওর মতো করে এই সিচুয়েশনগুলোতে পড়েছেন তারাই আসলে ফিল করতে পারবেন যে বাবা মাকে রেখে যখন সন্তান সিচুয়েশনালি বাধ্য হয় কোনো একটি এরকম একটা সামাজিক কাজে, তখন সেটা সন্তানকে আসলে কতটা কষ্ট দেয়, এবং এটা আসলেই অনেক বড় কষ্ট। এবং এই কষ্টগুলো লাঘব করার জন্য কোপার্টনার মানে সহযোগী যিনি থাকেন, স্ত্রী হোক বা স্বামী হোক, তাদের একটা বড় ভূমিকা থাকে। সেই বড় ভূমিকার জায়গায় যেন কেউ কখনো কার্পণ্য না করেন, কারণ বাবা মা তো বাবা মাই। আমরা ঠিক 12:06 ফিরে আসব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। আর আমাদের এই অতিথিকে যদি আজকে আপনারা দেখতে চান, যিনি আজকে গেস্ট হয়ে এসেছেন জীবনের গল্প বলার জন্য, আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Presents Hello 8920 Close Up, the closer the better.
সোমবার 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে আমরা শরীফের জীবনের গল্প শুনছি, আর আপনারা যারা আপনাদের জীবনের গল্প বলতে চান সেটা যে কোনো রকমের হতে পারে, যাই হোক না কেন আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। জি শরীফ, যেটা বলছিলেন আপনি যে আপনার বাবা আপনার শাশুড়িকে বলছিল, মানে রিজিয়া যিনি ভদ্র মহিলা ছিলেন তাকে বলছিল যে সে কাজটি ঠিক করেনি। ওকে বলুন তারপর।
আমার বাবা এগুলো বললেন, বলার পরে আমার শাশুড়ি আমার বাবার কাছে মানে নত স্বীকার হলেন, অর্থাৎ ক্ষমা চাইলেন। তা আমার আব্বা বললেন, বিয়েন আসলে আমি কথাটা বলছি এই জন্যই আপনি মনে কষ্ট রাখেন না, আসলে দেখেন এগুলো বলাটাই আসলে স্বাভাবিক। তা যাই হোক, আমি আমার ছেলে যখন বিয়ে করছেই, আমি আমার ছেলের বউ এবং ছেলে আমি আর ঢাকাতে রাখবো না। আমার যতটুকু ক্ষতি হবার তত হয়েছেই, সেই ক্ষতিটুকু আমি অন্তত পুষিয়ে নেওয়ার চেষ্টা করব, আমার ছেলে বউ বাড়িতে নিয়ে আমি বাড়িতে রাখবো। নেক্সটে কোনো সমস্যায় পড়ুক, নেক্সটে কোনো অসুবিধা হোক, এটা আমি আর আমি চাই না। আমার ছেলেকে আমি আমার ছেলের বউকে বাড়িতে নিয়ে যাবো। তা আমার শাশুড়ি অমত দিম অমত করলো না, বললো দেখেন আপনার ছেলের বউ এখন আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তাদের সাথে আলোচনা করে দেখেন। আমি অফিস থেকে আসলাম, আমার আব্বা আমাকে বললো বাবা এই ব্যাপার। তা এখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে দেখো এত কিছুর পর আব্বা যখন আসছে, আব্বা যখন বলতেছে, তখন তোমার মতামতটা কি আমাকে একটু বলো। তা বললো আমরা কি একবারে চলে যাব নাকি আমরা আবার ঢাকা আসব। তা আমি বললাম সেটা তো এখন বলতে পারি না, আব্বা বাড়িতে যেতে বলছে বাড়িতে যাব, যদি ভালো কাজ কাম করতে পারি সেরকম ভাবে পরিবেশ মানায় চলতে পারি তাহলে আমরা বাড়িতে থেকে যাব, আর যদি তা না হয় তাহলে আবার ঢাকাতে আসবো, সেটা পরবর্তী ডিসিশন, এটা এখন আমি অগ্রিম বলতে পারবো না। তখন বলছে যে ঠিক আছে যাইতে বলছে চলো আমরা বাড়িতে যাই। হ্যাঁ ঠিক আছে। আর ও বলতেছে যেহেতু আমার ওদিকে আগের কিছু পরিচিত লোকজন আছে, বিয়ে শাদী হয়েছে, আবার ওদিকে ও যদি ওই অর্থাৎ ওর যে আগের যে জামাই ওর চিন্তা করতেছে, ও যদি কোনো ঝামেলা টামেলা করে, ও যদি আমার কোনো ক্ষতি টতি করে রাস্তায়, এরকম একটা আর কি ঢাকার শহর তো বলা যায় না, ওরকম একটা ভীতি ওর ভিতরে কাজ করে, কিন্তু ও আমাকে খুলে বলেন আর কি। বললো যাই ঠিক আছে, আমাদের এখানে আমারও ভালো লাগে না, নিরাপদ মনে হয় না, চলো বাড়িতে যাই। অর্থাৎ 11 তারিখ সকালে আমি এখান থেকে আমার শাশুড়ির এখান থেকে বিদায় টেদায় নিয়ে আমার ছোট একটা শালা মনে হয় 8 থেকে 9 বছর বয়স হবে ওর তখন, এই শালাটাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
আচ্ছা
এখানে একটা ইন্টারেস্টিং আছে বাড়িতে যাওয়ার পর, একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে আমি বাড়িতে গেছি, বাজারে নামছি, আগে নামার পরে ভ্যান গাড়িতে উঠছি, ভ্যান গাড়িওয়ালাও পরিচিত, যাইয়ে বাড়ির পাশে নামছি ভ্যান গাড়ির থেকে, অর্থাৎ বউ এবং লাকেশ এবং আমার শালা দুজনই ভ্যান গাড়িতে, আমি খালি নামছি। নামার পরে আমার ভিতরে তো একটা লজ্জা একটা ভয় যে এতগুলো মা চাচি সবাই তো আছে, তো আমি বিয়ে করছি একলা একলা, আবার বউর সাথে বসে থাকবো ওটা দেখতে কেমন লাগে না। তখন আমার শালাকে নিয়ে আমি নেমে গেলাম যে বউ যে নেয় নিয়ে যাবে, আমি আগে নেমে যাই, আমি সরি, আমি আমার শালাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেছি। এখন আমার মা দৌড়ে গেছে, আমার এক চাচি দৌড়ে গেছে, আওয়াজ পেয়ে আমরা দেখা, আমি বাড়ির ভিতরে ঢুকছি পরে দেখি আমাদের দৌড়ে গেছে রাস্তায়, বউ কামকে ভ্যানে যাই, দেখে বউ নাই,
যে দেখে বউ নাই
না, ভ্যান গাড়ি এলাও নাই। আমি কোনো কথা মতো না, আমি বারান্দায় বসে দিয়েছি চুপচাপ, যে বউ জাহান্নামে যাক, আমি আগে বাসি, আমার ইজ্জত লজ্জাকে ঢাকি, আমি বসে রয়েছি। আমার শালাটারে নিয়ে যাই হোক, অনেকে হাসাহাসি করতেছে ওর সাথে, মানে ইয়ারকি ফাজলামি মারতেছে বিআইটিআই কয়ে, এরই ভিতরে আমার অর্থাৎ আমার বাড়ির পাশে দিয়ে মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, উত্তর পাশে আমাদের বাড়ি, দক্ষিণ পাশে আর একটা বাড়ি, সেটা গ্রাম্য সুবাদে আমার চাচা চাচাই হয়, ওই চাচি করছে কি বউটাকে ভ্যান গাড়ির থেকে নিয়ে ভ্যানালারে বিদায় করে দিছে।
ও ওকে,
তুই 1 মিনিটের ভিতরে তো সরবি। বউটাকে নিয়ে টুক করে আমার চাচি চাচির ঘরে লুকায় রাখছে। এখন চাচিদের কথা অর্থাৎ পাশের বাড়ির চাচি বা আমার বাড়ির ভিতরে যে চাচিরা, সব চাচিরা অবশ্য এক না, কিছু কিছু চাচি মনক্ষুণ্ণ যে বউ আসলো আমরা আগের থেকে কেন জানলাম না। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি না জানি সেটা বড় বিষয় না, শরীফের মা ভ্যান গাড়ি থেকে বউ নামায় বরণ করবে, সে আমাদেরকে আগে ডাকলো না কেন, সে কেন ভ্যান গাড়ির কাছে গেল, এটা আমার চাষিদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, দুটা গ্রুপ হয়ে গেল, আমার মার পক্ষে কিছু, আমার মার বিপক্ষে কিছু। এখন পাশের বাড়ির চাষি তো বউ নিয়ে গেছে, এখন বউ তো নাই, প্রায় 40 মিনিট, এখন যাই হোক 40 মিনিট পর আমার চাচি যে চাষি বউ নিয়ে গেছে, ওই চাষির বউ আনছে, আনিয়ে কইছে যে শরীফের মা তোমার এত বড় সাহস কি করে হলো, তুমি আমাদেরকে বাদ দিয়ে তুমি বাড়িতে বউ নিয়ে এলে, আমাদেরকে জানাইলা না, তোমার তো একটা মাত্র ছেলে, ওই ছেলে কি আমাদের না, আমরা কি কোলে ফিটে মানুষ করিনি। এই আমার মার সাথে অনেক বিতর্ক, মানে ইয়ার কি আর কি, এগুলো আর কি মজা লাগতে আসে সবাই। যাই হোক সবাই দেখে বউ পছন্দ হলো, সবাই খুশি, কিন্তু আমার মা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মনের থেকে আমার মা মেনে নিতে পারেনি, আমার মা তেমন একটা খুশি হতে পারলো না। তারপরও ছেলের বউ, তার তো ছেলের বউ, তার তো কিছু করার নাই এখন আর, সেটা আসলে মা তো মাই, মায়ের পরিচয়টা সে ঠিকই দিল, বউটাকে মেনে নিল, ঘরে তুলল। পরের দিন আমাদের গ্রাম এলাকায় সামাজিক একটা ইয়ে আছে যে কেউ ছেলে যদি একা একা বিয়ে করে আনে, গ্রামের থেকে একটা চাপ সৃষ্টি হয় যে আমাদের ছেলে বিয়ের সময় তোমরা 50 জন বরযাত্রী যাইতে পারো, আর তোমার ছেলে, তুমি গ্রামের, তোমরা মাতা, তোমরা গ্রামের মাতুব্বার, আর তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে আর আমরা বরযাত্রী খাবো না বা আমরা খাওন পাবো না, এটা তো হবে না। সামাজিক একটা কেওয়াস সৃষ্টি হয়ে গেল। তখন আমার আব্বা বললো তোমাদের কলিজা তো অনেক বড়, তোমরা আমার বাড়ির পারে চলে আসো, তোমরা একটু ধৈর্য ধরো, একটু দেখো না আমি কি করি, বউ তো আমার আমার ছেলের বউ, আমি আনছি, বিষয়টা আমি কি করি একটু দেখো তোমরা। তখন আর কেউ কোনো কথা বলেনি, আমার আব্বা তখন বাজারে চলে যাই, যে প্রায় 16 থেকে 17 হাজার টাকার বাজার করে আমার আব্বা, বাজার করে এনে থুয়ে আমার আব্বা, আমার যেহেতু আমার চাচারা এটা মেনে নিতে পারেনি, আমার তিন চাচা এই বিষয়টা মেনেই নিতে পারেনি আমার বিয়েটা, এবং আমার দাদি এবং আমার মা, এই চার পাঁচজন মানুষ এভারেস্টে আসলে আমার বিয়েটা মেনে নিতে পারেনি। তখন আমার আব্বা তো সবই বুঝতে পারছে, তখন একজন লোককে আমাদের অল ফ্যামিলির লোক খুব মানত, সেটা হচ্ছে আমার বড় চাচার শ্বশুর। আমার আব্বা বুদ্ধি করে ওই নানার কাছে চলে গেছে, যাই কয় তাও এই ব্যাপার, আমার শরীফ বিয়ে করে আর বউ আনছে, এখন যাই হোক এটার সমাধান আপনাকে করে দিতে হবে, বাড়ির সবার সাথে মিল মহব্বত আপনাকে করে দিতে হবে, আপনি ছাড়া সম্ভব না। তখন বললো ঠিক আছে তুমি আসছো যেহেতু বাবা, ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আমার নানা চলে আসছে, আমার নানা এসে দেখে যে বাজার টাজার সব বাড়িতে অনেক বাজার, আমার নানা ঠাস করে ঘরের ভিতরে উঠতে গিয়া আমার বউরে একটা ঝাড়ি যে মারলো, এই বড় বউ তোর এত বড় সাহস, তুই ঘরের ভিতরে বেরোছিস, আমি আইসি আর আমি তোর নানা, তুই এখনো ঘরের ভিতরে এসছিস, বাইরা হাত ধরে টাইনে উঠানে নিয়ে আসলো, নিয়ে এসে বললো মাজায় কাপড় পেঁয়াজ দে, মাজায় কাপড় পেঁয়াজ দিয়ে বাঁধলো, বাঁধ দিয়ে কলো আজকে রান্না করবি তুই, সহযোগিতা করব আমি, তুই পারবি তো? তখন আলিয়া আমার স্ত্রী বলল যে নানা আমি পারবো, আপনি সহযোগিতা করলে আমি পারবো, আমাকে তো পারতেই হবে, আমি যেহেতু বাড়ির বড় বউ, আমি না পারলে কে পারবে? যাই হোক নানা খুশি হলো ওর কথায়, নানা থেকে আরো আমার এক চাচা এবং আমার ওয়াইফ তিনজনে মিলে এই সমস্ত রান্না সন্ধ্যা পর্যন্ত শেষ করলো। রান্না শেষ করে আমার ওয়াইফকে নিয়ে আমার বড় চাচার কাছে আমার নানা নিয়ে গেল নিজে,
আচ্ছা
নিয়ে যেয়ে বললে যে তোমার বড় চাচা তুমি সালাম করো। আমার চাচা মুখ দিয়ে আর একটা কথাও বলে না, যেহেতু নানার সামনে সে কিচ্ছু বললো না, শুধু আমার তিনটা চারটে বকা দিল, সমস্যা নাই দোয়া করে দিল আমার চাচা, দোয়া করে দিল, একে একে সবাই আমার ওয়াইফকে দোয়া করলো, সবাই টাকা পয়সা দিল, অনেকে পরে দাওয়াত করে খাওয়ালো, কাপড় চুপড়, পরের দিন আগে কাপড় চুপড় দিল। তো এইভাবে আমার নানা সবাইকে এক জায়গায় করে পুরা বাড়ির মানুষ, গ্রামের মানুষ, ময়মরব্বী যারা পাঁচজন ছিল তাদেরকে ডেকে আমার বোর হাত দিয়ে খাবার বাড়াই সবাইকে খাওয়াইছে আমার বাবা এবং আমার নানা দুজনে মিলে।
ওকে,
সবাই বউকে মেনে নিল, বরণ করে নিল। অবস্থায় আমি আমার পাঁচ নম্বর যে চাচা, তার নোয়া চাচা বলি আমাদের গ্রাম্য ভাষায়, আমার চাচা আমার একটা চাকরি দেয়,
আচ্ছা
এটা হচ্ছে ঝিনাইদহ জেলার সবচেয়ে সুনামধন্য একটা ঠিকাদারের আন্ডারে সাইড ম্যানেজার হিসাবে,
ওখানে তার মানে আপনার ওখানে থাকার ব্যবস্থা বন্দোবস্ত করছে আপনার সবাই।
হ্যাঁ, আমার চাচা
কল ফ্যামিলি, মানে ফ্যামিলির একটা মজার বিষয় হচ্ছে, জয়েন্ট ফ্যামিলির একটা মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো, যে কেউ যদি কোনো ভুল করে ফেলে সবাই মিলে সেটাকে কারেকশনের দিকে নিয়ে যাওয়া, কেউ যদি কোনো বিপদে পড়ে সবাই মিলে সেই বিপদে তার পাশে এসে দাঁড়ানো, এই জিনিসগুলো কেবলমাত্র বাংলাদেশের জয়েন্ট ফ্যামিলিতেই দেখা যায়। যদি এখনকার আমাদের সেই জয়েন্ট ফ্যামিলির ব্যাপারগুলো এখন আর নেই, এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আপকামিং জেনারেশন হয়তো জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা একেবারেই বুঝবে না, বাট এই জিনিসগুলো আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক অনেক বেশি পরিমাণে কি বলা যেতে পারে হার্ট টাচিং যাকে বলে। হ্যাঁ বলুন, তারপর
আমার চাচা আবার ওই কোম্পানির জেনারেল ম্যানেজার ছিলেন। যাই হোক আমার চাচাদের একটা সুনাম আছে, সেই সুনামের জের ধরে সাইড ম্যানেজারের দায়িত্ব দেয়। আমাকে ভাতিজা বলে আমাকে খুব আদর করে উনি মালিক, প্রথম আমাকে পাঠাইলো সাতক্ষীরা, কদমতলি, আশাশনি, ওরকম তিনটে চারটি এলাকা নিয়ে একটা সাইড আর কি, FDR এর একটা কাজ, অনেক বড় কাজ, ওই সময় 3 কোটি টাকার কাজ মানে কিন্তু বিশাল ব্যাপার, 99 সাল।
জি,
তে আরো যারা সাইড ম্যানেজার ছিল ওই কোম্পানির তারা কিন্তু আমার উপর ক্ষিপ্ত, আমার প্রতি অনেক ক্ষিপ্ত, যে কেননা যে আমরা 4-5 বছর চাকরি করি আর শরীফ আজকে এসে এত বড় সাইড পেয়ে গেল, ওরা আমার উপর একটু রাগান্বিত। যাই হোক আমি সাইডে আমার খেতাব বালিশ যাই কিছু নেওয়া, আমার চাচা বলে দিল এগুলো এগুলো নেও, নিয়ে তুমি সাতক্ষীরা চলে যাও। মাসুমির প্রাইভেট দিয়ে মাসুমির বুনজামাই আমাকে নিয়ে চলে গেল সাতক্ষীরা। এখন সাতক্ষীরাতে যে গেলাম, এখানে আমার একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে আমি কদমতলি সাইট না আশাশনি সরি আশাশনি সাইট আশাশনি মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে একটা ক্লাব ঘর আছে, অর্থাৎ কাছারি ঘর বলে গ্রাম্য ভাষায়, এই কাছারি ঘরে আমরা ওইখানের লেবার মিস্ত্রি বা আমি ম্যানেজার হিসাবে ওই কাছারি ঘরে আমরা থাকতাম। ওখানে আমাদের সাইট চালু হলো, ওই কাছারি ঘরের সামনাসামনি একটা মুরব্বী ছিল, ওই মুরব্বীর একটা মেয়ে ছিল ক্লাস 9-এ পড়তো, কিন্তু মেয়েটিকে আমি কখন দেখিনি, দেখছি কিরকম এমনি দেখছি যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, যেমন পায়ে মোজা হাতে মোজা বুরকা পরিহিত, কিন্তু মেয়েটাকে কখনো আমি দুটো চোখ ছাড়া কিছু দেখিনি, আর ওরকম কখনো কোনো মন মানসিকতা আমার ছিল না যে আমি ডাইনে বামে কোথাও কেউ দিকে তাকাবো, এরকম চরিত্রে আমি প্রথম ছোটবেলার থেকেই ছিলাম না। যাই হোক মেয়েটা আসা যাওয়া করে, ওই আঙ্কেল খুব ফর্সা এবং খুবই সুন্দর দেখতে আঙ্কেলটা, আঙ্কেল আমার কাছে এসে বসে থাকে, আমার সাথে কথা বলে,
মানে মেয়ের বাবা,
জি মেয়ের বাবা, যে বলে বাবা তোমার নাম কি, বাবা তোমার দেশে বাড়ি কোথায়, এখানে কতদিন ধরে, আমি ওনাকে সব সত্যি কথা বলি। তো একদিন উনি আমাকে বলতেছে যে বাবা তুমি কি বিয়ে শাদী করছো, তখন অবশ্য আমার বয়স অনেক কম, আমি 21 কিংবা 22, ইয়াং একবারে আমার গোপধারী হয়তো বছরখানেক এক দুই বছর আমি শেভ করা শুরু করছি, তখন একটা ইয়াং অল্প বয়স আমার বিয়ে যে করছি এটা বলতে কেমন জানি হঠাৎ করে শয়তানে আমাকে ই করে দিল, আমার মুখ থেকে বের হলো না, লজ্জা লাগলো। না আমি বিয়ে শাদী করিনি, তে আমার চাচা প্রাইভেট দিয়ে চলে ওই সাইডে যায়, আমার কাছে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে আসে সাইড চালানোর জন্য। উনি দেখেন সব, উনি দেখে যেন তো খুব ভালো ফ্যামিলির ছেলে। যাই হোক, আমার আব্বা একবার আমাকে বললো যে বাবা বাড়িতে নতুন বউ, এখন একটা বাথরুম তো ভালো করে করতে হয়, বাথরুম তো এরকম নাই, যাই হোক বাথরুমটা নষ্ট হয়ে গেছে একটা বাথরুম করতে হবে। আমার আব্বার কাছে আমি 7,000 টাকা দিয়ে দিলাম যে আপনি তাহলে ইয়া করেন বাথরুমটা করে ফেলেন। আমার আব্বা বাথরুমের জন্য আমি টাকা দিয়ে দিলাম, বাবা বাড়িতে চলে আসলো। আমার আব্বাকেও কিন্তু ওই মুরব্বী দেখছেন, ওই মেয়ের বাবা দেখে আব্বার সাথে এমনি কথাটা বলছে। যাই হোক, যখন 9 মাস আমার ওইখানে কাজের বয়স, তখন এই মেয়ের বাবা আমাকে একদিন বলতেছে বাবা আমি তোমাদের বাড়িতে একটু যাব। আপনি আমাদের বাড়িতে যাবেন মানে? হঠাৎ করে আঙ্কেল কয় না কেন, আমি কি তোমাদের বাড়ি যেতে পারি না? আমাকে হ্যাঁ অবশ্যই পারেন, আপনি আঙ্কেল ভাইস্তের বাড়িতে যাবেন এটা কোনো ব্যাপার নাকি? তো কয় ঠিক আছে তুমি কবে বাড়িতে যাবা তুমি আমাকে একটু বলো। আমার ঠিক আছে, তা আমি তো আসলে আমার মন ছুটলে আমি তো রাত্রে রাত্রে টুক করে পরিবহনে উঠে বাড়িতে চলে আসি। এমন আছে আমি রাত্রে চলে আসি পরের দিন আবার চলে যাই সকালে, এরকমও হয় আমি পরিবহনে উঠে বাড়িতে চলে যাই, কিন্তু উনাকে আর আমার বলা হয় না যে আঙ্কেল আমি বাড়িতে যাচ্ছি। আর যেহেতু আমি বিয়ে করছি এটা উনাকে বলি নাই, আমি একটা এরাও একটা ফিল করতেছি যে মিথ্যে কথা বলে হলে আমি এই লোকটাকে বাড়ি নিয়ে যাবো, আমি তো তার কাছে ছোট হয়ে যাবো, এটা আমি চিন্তা করতেছি, আমি উনাকে কিছু বলি না।
এই সময়টাতে যেই ভদ্রলোক আপনার বাড়িতে আসতে চাচ্ছে ওনার মেয়ের সাথে কি আপনার কোনো ধরনের কোনো?
না না, আমি তো ওনাকে আসলে এক প্রকার দেখিই নি বলা চলে, খালি ওই যে স্কুলে যাই একটা মেয়ে দেখি বোরকা পরে এই এতটুকু।
ওকে ফাইন, বলুন তারপর।
যখন 9 মাস 10 মাস 11 মাস কাটে গেল সাতক্ষীরা আমার থাকার বয়স, তখন এর ভিতরে একটা কথা না বললেই নাই, এর ভিতরে কিন্তু আমার স্ত্রী 3 মাসের কনসেপ্ট,
মানে সন্তান সম্ভাবনা, আপনি বাবা হতে চলেছে,
আমার স্ত্রী তখন 3 মাসের সন্তান সম্ভাবনা, এতে আমি খুশি আমার পরিবারও খুশি। তখন আমি হঠাৎ করে যখন 11 মাস পার হয়ে গেল আমার ওখানে চাকরির বয়স, তখন এই মেয়ের বাবা একদিন আমাকে বলতেছে যে বাবা আজকে সন্ধ্যায় তোমাকে আমার বাসায় দাওয়াত। আমি বললাম যে আঙ্কেল এটা কিভাবে সম্ভব, আমার তো কাজ আছে, আমার সাতক্ষীরা শহরে যেতে হবে। কয় না বাবা তোমার দুই মিস্ত্রি আছে না, তোমার মিস্ত্রি দুজনেরও দাওয়াত করছি আর তোমাকেও করলাম, বাবা তোমরা তিনজনে সন্ধ্যার সময় আমার বাসায় একটু যেও, অনেকদিন তুমি আমার এখানে থাকলে আমার বাড়ির পাশে আমার কাছারি ঘরেই তোমরা থাকতেছো ঘুমাইতেছো, এটা আমার বাসায় একটু এক কাপ চা খাবান এটা তো হয় না।
মানে আপনার যে বাসায় কাজ করেন তার মালিক?
না না না,
তাহলে
যেখানে আমরা সাতক্ষীরাতে যে কাজে গেছি, অর্থাৎ এটা তো রাস্তার কাজ সাইডের কাজ, ধরেন রাস্তার কাজ হচ্ছে
দাওয়াত দিচ্ছে, এটাকে
দাওয়াত দিচ্ছে ওই মেয়ের বাবা।
ওকে ফাইন,
যে মেয়েটা ওই চলাফেরা করে অর্থাৎ
বুঝতে পারি
আমরা যেখানে থাকি তার পাশের বাড়ির একটা মুরব্বী আর কি, মুরব্বী আমাদেরকে দাওয়াত দিল। তখন আমি আমার যে দুই মিস্ত্রি ওদেরকে আমি নানা বলতাম, নানা এই মুরব্বী দেখি দাওয়াত দিল বিষয়টা কি, নানা কিন্তু সব জানে, এই নানারা কিন্তু দুই নানাই কিন্তু দুই মিস্ত্রি সব জানে, কিন্তু আমি আমাকে কেউ কিছু বলে নাই। ওরা মজা লইতেছে ওরা খাবে আর কি, খাওয়া দাওয়া করবে, এটা ভালো খাওয়া দাওয়া হবে না, চারটে বাড়ি গেলে ওরা মজা লইতেছে আর কি, মিস্ত্রি মানুষ বয়স্ক মানুষ ওরা তো একটু পাকনা। যাই হোক আমাকে বলে না কিছু, 5 কেজি মিষ্টি নিলাম টোটাল।
আচ্ছা,
5 কেজি মিষ্টি নিয়ে ওনার বাসায় 8টা থেকে 8:30 ভিতরে গেলাম আমরা, যাই উঠানে দাঁড়াইছি, পরে আঙ্কেল বলতেছে এই যে রুকসানার মা এই যে শরীফ আসছে, অর্থাৎ ওই মেয়ের নাম ধরে বলতেছে, ওই মেয়ের নাম কিন্তু তার আগে কখনো শুনিনি।
আচ্ছা,
ওই দিনই ফার্স্ট শুনলাম, অর্থাৎ 11 মাস পরে ওই দিন ফার্স্ট শুনলাম। তে ঠিক আছে তুমি বসতে দাও আমি আসতেছি ঘরের থেকে, উনি বললো আর কি ঘরের ভিতর থেকে। আসলে উনি বসলাম, চেয়ার টেয়ার দিল, বসলাম, বসে কথা কথা বলতেছি, এর ভিতরে ওই মহিলা ওই আঙ্কেলের স্ত্রী আমাকে বললো বাবা তুমি এদিকে আসো তো। আমার কিন্তু মনের ভিতরে আমি কিন্তু খারাপ লাগছে, আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না ভাই, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমাকে ডাক দিল, কি আন্টি কিছু বলবেন? কয় বাবা এদিকে আসো। একটা রুমের ভিতরে আমাকে নিয়ে গেলো, হাত হাত ধরে টেনে ডাইরেক্ট সরাসরি হাত ধরে নিয়ে যেয়ে একটা খাটে করলো, বাবা একটু বসো আমি দেখি একটা মেয়ে। তখন ওই মেয়েটাকে আমি ওই দিন জীবনের ফার্স্ট দেখি আর কি, 11 মাস পর ওই দিন ফার্স্ট দেখি। দেখি ভাই এত ফর্সা মানুষ, এত সুন্দর চেহারার একটা অধিকারী একটা মেয়ে আমি আর আগে দ্বিতীয়বার কখনো তার আগে দেখিনি, এত সুন্দর পুতুলের মতো। বললো যে এই যে বাবা আমার মেয়ে, ও তো ক্লাস 9 পড়ে এখন, ওই যে একটু স্বাস্থ্য শরীর ভালো দেখে একটু বড় সড়ো হয়ে গেছে আর কি, তোমরা একটু কথা বলো আমি আসতেছি। আমি বললাম আন্টি কথা বলবো মানে কিসের কথা বলবো আমি? না 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 অসম্ভব, আমি না আন্টি আমি আমি এই পরিবেশের ছেলে না, আমি ক্ষমা করবেন আমি কথা বলতে পারবো না। কথা বাবা সরি, ঠিক আছে তুমি তো আমার মেয়েকে দেখলা বাবা, হ্যাঁ দেখলাম। আমি চলে আসলাম, আসার পরে বারান্দায় বসলাম, বসে আমার খাওয়া দাওয়া করালো আর কি। তখন আমি তো বুঝতে পারছি সবকিছু, তখন
খুব স্বাভাবিক,
তখন ক্লিয়ার আমার কাছে সবকিছু। যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আমি যে বইছি পরে আমার ওই দুই নানা হাসতেছে, খালি মিসমিস করে হাসতেছে। তা আমি মনে মনে কইছি আমি এখান থেকে বাইর হইলে তারপর তোমাকে হাসা আমি দেখামো। মনে মনে আমি খুব জিদ হয়ে গেল আমার, দেখেছি বের হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, করে আমি বের হয়ে চলে আসলাম। চলে আসার পরে
আপনার যে নানার কথা বলছিলেন, ওনারা কি জানতো না যে আপনি বিবাহিত?
হ্যাঁ ওনারা জানে,
ওনারা জানার পরে এটাকে দুষ্টুমি হিসেবে,
হ্যাঁ ওনারা দুষ্টুমি হিসেবে নিচ্ছে। ওনারা চাচ্ছে যে এটা ওনারা খাবে, অর্থাৎ একটা মেয়ে দেখা বাবদ গেলে তো খাওয়া দাওয়া অনেক ভালো হয়,
মানে এই খাওয়া দাওয়াটাই ওনাদের জন্য
ওনার কাছে ফ্যাক্ট। তারপরে যাই হোক, আরে যে আমি স্বীকার করিনি যে আমি বিয়ে করিনি, আমি বলছি বিয়ে করিনি, এটা আমার সবচেয়ে বড় ভুল, আমি প্রথমে স্বীকার করছি। যাই হোক, আমি ওই দিন রাত্রে শুয়ে রয়েছি, কিন্তু আঙ্কেল ফজরের আজানের সময় আসছে, কিন্তু তার একটু 10-15 মিনিট আগ দিয়ে ওখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমার একটা ব্রিজের কাজ চলতেছে ওই রোডেই। আমি ওই কাজ সাইডে চলে গেছি ভোরবেলা, এসে আমাকে উনি পায় নাই। তা আমি এবার করলাম কি, মনের একটা কষ্ট ভিতরে ভিতরে যে আমি কি উত্তর দেবো, যে মুরব্বী আমাকে এত ভালোবাসে, প্রতিনিয়ত আমাকে না দেখলে সে ঘুমাইতে পারে না, সেই ব্যক্তির সাথে আমি এত বড় একটা মিথ্যা কথা বললাম, আমি তাকে কি জবাবটা দিব? সে তো স্বপ্ন দেখছে আমাকে নিয়ে, এটা তার তো স্বপ্নটা সত্য, এবং সে তো লিগাল, তার মেয়ে আছে, সে একটা প্রস্তাব একজনকে দিতেই পারে। আমি এত বড় ভুল করলাম, আমার জীবনে এত বড় ভুল, আমি বারবার খালি ভুল করতেছি, আমি এই ভুলের মাশুল কিভাবে দিব? এখন আমি যে 8 কিলোমিটার দূরে যে সাইডে গেছি, ওই সাইড থেকে আমি আর আসি না ওখানে। আমি মোটামুটি ওখানে কাজ চলতেছে ব্রিজের, আমি চাইলাম যে আমি সপ্তাহখানেক এখানে থেকে যাই, পরে যাব। তো ওখানে আমি রয়েছি 5 দিন গত হয়ে গেছে। 5 দিন পরে এই মুরব্বী আমার ওই সাইডে চলে গেছে 8 কিলোমিটার দূরে।
আচ্ছা
জি, ফজরের নামাজ পড়ে উনি চলে গেছে, আমি শুয়ে ঘুমাই রয়েছি। 7টা বাজে উনি যাই আমার ওখানে হাজির, শীতের দিন। উনি যাইয়ে আমার মাতার শীতেন্দ্রের কাছে বসে আমার মাথায় হাত বুলাইয়া দিচ্ছে। তখন আমি জাগনা ফেকেছি, আমার আঙ্কেল আপনি? বাবা আজকে 6টা দিন আমি তোমাকে দেখি না, মনে হয় যেন আমি 600 বছর তোমাকে দেখি না, তুমি একটা কাজ করছো, তুমি একটু আমাকে বলে আসতা। তখন আমি আসলে মনের আবেগ আমি ধরে রাখতে পারিনি, যদি ভাই আমি সত্যি সত্যি আমার চোখ দিয়ে প্রচুর আকারে পানি ছলছল ছলছল করে পড়তেছে, যে ব্যক্তি এত মহব্বত এত ভালো আমাকে বাসলো, আর সেই ব্যক্তির সাথে আমি এরকম একটা মিথ্যা কথা কেন বললাম? আমার খালি বিবেক বারবার একটা কথাই বলে, আমি কেন এত বড় মিথ্যা কথাটা বললাম? আমি যদি সত্য কথা বললাম এই স্বপ্নটা তুমি দেখতেন না? তখন ওনাকে আমি বললাম যে আঙ্কেল, আপনার সন্তান যদি একটা অপরাধ করে আপনি কি সন্তানটিকে মেরে ফেলবেন না ক্ষমা করবেন? কয় অবশ্যই তাকে ক্ষমা করবো, যেহেতু সে আমার সন্তান, তাকে তো ক্ষমা করা আমার ধর্ম, আমার দায়িত্ব বাবা হিসাবে। আমি বললাম আঙ্কেল, আপনি কি আমাকে আসলে ভাতিজা মনে করেন না সন্তান মনে করেন? কয় বাবা আমার সন্তানের থেকেও আমি তোমাকে বেশি স্নেহ করি। আমি বললাম তাহলে আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলবো, আমার সে কথাটা আপনি রাখবেন? কয় বাবা তুমি যে কোনো কথা আমি রাখবো, যা আমি কথা দিলাম আমি রাখবো। তখন আমি তার হাত দুটো ধরে, আমি তো আসলে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তাকে সে বলতেছে বারবার জিজ্ঞেস করতেছে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো, সাতক্ষীরার বুকে তোমাকে যদি কেউ কিছু বলে থাকে প্রয়োজনে আমি খুন করতে রাজি আছি তোমার জন্য, তুমি বলো খালি। আমি আঙ্কেল এমন কিছু না, যাই হোক আঙ্কেল আমি একটা অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের ক্ষমা আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, তো আপনার কাছে আমি চাইতে যে আপনি যদি আমার ক্ষমা করেন হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে। তখন বললো যে বাবা তুমি বলো তোমার যে কোনো অপরাধ আমি ক্ষমা করে দেবো। আমি বললাম দেখেন আঙ্কেল আমি মাঝখানে আসলে কিছুদিন ঢাকাতে ছিলাম, আমি এরকম এরকম যে কোনো কায়দায় আমি ঢাকাতে একটা মেয়েকে বিয়ে করে ফেলছি, তা আসলে আপনাকে আমি সম্মান করি, আমার বয়সটা একটু কম, সেই ক্ষেত্রে আমি যে বিয়ে করছি এটা আপনার কাছে বলতে আমি একটা লজ্জা বোধ পাইছি, দেখে আমি প্রথমে হঠাৎ করে না করে ফেলছি, আমি স্বীকার করছি তাকে সম্পূর্ণ সত্য কথা বলার পরে। কি বিয়ে ভাই উনি প্রায় 20 মিনিট উনি স্তম্ভ হয়ে গেছে, স্তম্ভ, ওনার বাক রুদ্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, এবং চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে। কয় বাবা এত অনেকক্ষণ পরে বলতেছে বাবা আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম, আসলে কি জন্য তোমার প্রতি আমার মনটা এরকম গেল আমি জানি না, আল্লাহাক কেন যে আমাকে তোমার দিকে এত ইয়া করলো, তোমার ফ্যামিলিগত কথাবার্তি শুনে, তোমার চাচার দেখে, তোমার বাবার দেখে, তুমি এক বছর এক ছেলে, এটা ভেবেই আমি চাইছিলাম যে আমার মেয়েটা আমি দিব। তো যাক বাবা আমার ভাগ্যেই নেই, ঠিক আছে বাবা আমি মনের থেকে তোমার মাফ করে দিলাম। তারপরে ওখানে আমি কি ভাই আমি আর আমার আমার আর ভালো লাগে নাই, আমি অনলি 15 দিন ছিলাম ওখানে, থাকার পরে আমার চাচাকে বললাম চাচা সাতক্ষীরাতে আমার একটু সমস্যা হচ্ছে, আমার ভালো লাগতেছে না, এই একটু সমস্যা হয়েছে, তো যাই হোক আমাকে এখান থেকে সরান, অন্য সাইডে দেওয়ার ব্যবস্থা করেন। কয় সাতক্ষীরাই ওই কাজেরই কদমতলি একটা সাইড আছে, তুই তাহলে কদমতলি চলে যা। যাই হোক আমার চাচা ওখানে আমাকে ট্রান্সফার করে কদমতলি দিয়ে দিল। টোটাল আমি সাতক্ষীরাতে 2 বছর থাকি, থাকার পরে আমি বাড়িতে চলে যাই। মানে সাইড শেষ হয়ে যায়, আমি বাড়িতে চলে যাই।
জি,
বাড়িতে চলে যাওয়ার পরে এর ভিতরে সরি কিবরিয়া ভাই আমার মাঝখানে একটা জিনিস ভুল হয়ে গেছে।
বলেন।
সেটা হচ্ছে আমার বউ যখন আমি নিয়ে আসলাম, অর্থাৎ 3 মাসের মাথায় আমার শাশুড়িরা আসছিল আর কি।
ওকে,
এ পর্যন্ত আর কেউ আসে নাই 3 মাসের ভিতরে। 3 মাস পরে আমার শাশুড়িরা এসে আমাকে, আমার স্ত্রীকে এবং আমারও যে ছোট সবার সাথে আসছিল ওকে সুদ্ধা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে রেখে ঢাকার থেকে আবার চলে আসি দেশে, 2 দিন থাকি আমি, থেকে ঢাকায় চলে আসি। আসার পরে আমার বাবা যেয়ে আবার আমার স্ত্রীকে নিয়ে আসে আর কি। অর্থাৎ ফ্যামিলিগত দিক দিয়ে বউ আনা নিয়ে যেটা যেটা হয় আর কি, ওটা আমাদের মাঝে হয়েছে ওইভাবে। তো যাক, আমি একটু ব্যাগে চলে গেছিলাম। তো যাই হোক, 2 বছর আমি ওখানে চাকরি করি সাতক্ষীরা, করার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে তখন আমার স্ত্রী কিন্তু 9 মাস গর্ভবতী, অর্থাৎ 9 মাস, পুরা 9 মাস, ফুল 9 মাস উনি কনসেপ্ট। বাড়িতে আমি আসলাম, এরই ভিতরে মাঝে মধ্যে কিন্তু আমার মায়ের সাথে আমার ওয়াইফের একটু পারিবারিক দিক দিয়ে কথা কাটাকাটি হয়, কাজকাম। সে শহরের মেয়ে, সে কখনো লাড়কির চুলা চোখে দেখে নাই, সে কখনো ক্ষেতের আইল দেখে নাই, সে কখনো ধান দেখে নাই, সে কোনো কিছুই কোনোদিন দেখে নাই। মাটি এক হিসেবে মাটিটাই চিনে, কিন্তু মাটির ফসল কোনটা ধান গাছ আর কোনটা গম গাছ সেটা তাকে নিয়ে যে যদি বলা হয় এই গাছটা কি গাছ, এই ফসলটা কি ফসল, আমার স্ত্রী কিন্তু বলতে পারে না। তো যাই হোক, শহরের মেয়ে, কাজকামে, আমার মার কাজকাম পছন্দ হয় না। যাই হোক, এইটা নিয়ে দু এক কথায় মায়ের সাথে একটু দ্বন্দ্ব বিতর্ক হয়। তা এখন আমি ওই মুহূর্তে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, তখন আমার বাবা বলল যে বাবা, ভালোর জন্য তো চাইছিলাম, তা এখন পরিবারে ঝগড়াঝাটি অশান্তি, তোমার মায়ের সাথে তেমন একটা বনাবনি হচ্ছে না, আর বউ তো অনেক ভুল করে। তা এখন যেহেতু বউ, আমি তো আর কিছু বলতে পারি না, যেহেতু ছেলের বউ, কারণ আমি তারে বোঝানো ছাড়া তো আর আমার কিছু করার নেই। আমি যেহেতু বাবা, যে বাবা এই জ্ঞানরাম ফেসাদের দরকার নাই, তুমি বউকে নিয়ে ঢাকায় চলে যাও।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আর একটা বিরতি নিতে চাই। এটা একটা পারিবারিক জীবনের গল্প মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু ইট ইজ নট। এবং এই জন্য আমরা সবসময় একটা কথা বলে থাকি যে হেলোইন 920 তে যেসব জীবনের গল্প প্রচার করা হয়, কোনো বিরতিতে আসলে বোঝার কোনো উপায় নেই। এর পরের ব্রেক আসা পর্যন্ত এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে, সবসময় সেটাই হয়। আপনারা এই 3টা ব্রেক নিলাম আমরা এই এই এখনকার ব্রেক সহ, চিন্তা করে দেখুন প্রত্যেকটা ব্রেকে গল্প কোন জায়গায় ছিল এবং কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। অপেক্ষা করুন, শেষ পর্যন্ত এই গল্প আপনাকে অনেক বড় একটা লেসনের মুখোমুখি করে দেবে। আজকে আমরা 4 মিনিট পরে আবারও ফিরে আসতে চাই। যারা আজকের এই ভদ্রলোককে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেস্টি আছে আরজে কিবরিয়া নামে। পেস্টিতে গিয়ে আপনি অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আমি 4 মিনিট পরে আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920. Close up, the closer the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সাউন্ডে রয়েছে খালিদ এবং লোবান, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য রয়েছে আমাদের সঙ্গে শরীফ। শরীফের কাছে আমি আবারও চলে যাচ্ছি। জি, আপনার বাবা বলল যে ওনাকে নিয়ে আলাদা চলে যেতে, তারপর
আমি, আমার মা বলল যে ঢাকাতে যাওয়ার দরকার নেই, ওরা ওদেরকে আলাদা করে দাও, ওরা পৃথক হয়ে থাক। তখন আমি একটা কথাই সরাসরি স্পষ্ট ভাবে বলছি যে মা, আমি এখানে থেকে, এই বাড়িতে থেকে যদি আমাকে আলাদা হয়ে খেতে হয়, তাহলে এই বাড়িতে আমি থাকবো না, যেহেতু আমি একা। এখন যদি আমি আলাদা হয়ে খাই, তাহলে তো মানুষে আমার লজ্জা দেবে যে এক ব্যাপারে এক ছেলে হয়ে আলাদা হয়ে খাচ্ছ, এটা কেমন দেখাই। তো আলাদা হয়েই যদি খেতে হয় মা, তাহলে আমি আর বাড়িতে থাকবো না। তখন মা বললো তাহলে ঠিক আছে, তোমার যেটা ভালো হয় সেটা করো। তখন আমি ঢাকাতে চলে আসি, আমার স্ত্রী তখন 9 মাস অন্তঃসত্ত্বা। যাই হোক, তখন আমি পরীক্ষা নিরীক্ষা কিছুই করিনি যে আমার ছেলে না মেয়ে, কিন্তু আমার স্ত্রীর সাথে আমার কমিটমেন্ট ছিল, আমি স্বপ্ন দেখতাম সবসময় যে আমার মেয়ে হবে। আমার স্ত্রী বলতো যে না, আমার ছেলে হবে। ঠিক আছে, ঢাকাতে আসলাম। আসার পরে ঠিক 26 দিন, ঢাকাতে আসার 26 দিনের মাথায় পূর্ণ 10 মাস পূর্ণ হওয়ার পরে, পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু আমার ছেলে সম্পন্ন হয়। আমার একটা ছেলে হয়, যখন ছেলের বয়স 40 দিন, তো আমি এর মাঝখানে ছেলে, যখন ছেলে হওয়ার পরে ছেলের নাম রাখি আলামিন, আল আমিন। যাই হোক, আমি 40 দিন যখন ছেলের বয়স, তখন আমার ছেলে অসুস্থ হয়। ছেলেকে পরপর 6 বার আমি হাসপাতাল ভর্তি করি, অর্থাৎ একবার ভর্তি করি আবার বাসাতে আনি, আবার 1 সপ্তাহ পর 10 দিন পর আবার ভর্তি করি, এই অবস্থায় টোটাল 6 বার আমি ছেলেকে হাসপাতাল ভর্তি করি। করার পরে ওই মুহূর্তে আমার অনেক, আমি ঋণের তলে পড়ে যাই, প্রায় ওই সময় 60-65 হাজার টাকা আমার ছেলের জন্য মানে খরচ করতে হয়। ওই মুহূর্তে আমি আবার ঢাকা নতুন করে আসছি, আবার চাকরি নিয়েছি, তখন তো আমার কাছে তেমন একটা পয়সা কড়ি নাই। অর্থাৎ ওই সময় আমার একটা ডিপিএস ছিল, ওই ডিপিএস এ আমার 45 হাজার টাকার মতো জমছিল। আমার ওটা একটা আসলে একটা আমার ভবিষ্যৎ ছিল, ওই ভবিষ্যৎটা আমি তখন ভেঙে ফেলি আমার সন্তানের জন্য, ফেলে মানে মানুষের টাকা টোকার ইনটিন দিয়ে দিই। যাই হোক, এর ভিতরে আমার ছেলের বয়স যখন 4 মাস কি 5 মাস হবে, এমন সময় মাঝে মধ্যে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া বা মারামারি এগুলো হতো। আমি স্ত্রীকে অনেক প্রচুর মাঝে মধ্যে প্রচুর মারতাম, এটা তার অপরাধ ছিল কোনটা আমার তো খারাপ লাগতো। আমি যেহেতু একটু রাগে ছিলাম, আমি অফিসে আসছি, দেখি সে ঘরে নাই, কোথায়? এবং তাকে যদি অফিস থেকে এসে আমি ঘরে না দেখতাম, আমি আসলে দিদি ভাই আমি পাগল হয়ে যেতাম, আমার কিছু ভালো লাগতো। খারাপ লাগতো যে কোথায় গেল, এটা কি করে দেখা যায়, ওর মার বাসায় খুঁজতেছি কি ওর কোনো বান্ধবীর বাসায় খুঁজতেছি, যেখানে যেখানে যাওয়ার মতো আর কি আমার জানা মতে, সেখানে সেখানে খুঁজতাম, দেখতাম যে ওর মার বাসায় আছে, নাহলে ওর বান্ধবীর বাসায় আছে, বসে গল্প করতেছে। তো আমি বললাম তুমি এখানে এসে এইভাবে গল্প করতেছো আর আমি অফিস থেকে এসে তোমাকে খুঁজে মরতেছি, এটি কোনো কথা হলো নাকি? দেখা যায় আমার সাথে তর্ক বিতর্ক করতো। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু খুব ভালো ছিল সম্পর্কটা, খুব ভালো গেছে, খুব ভালো গেছে, মধুর গেছে সম্পর্কটা। কিন্তু এই ঢাকা আসার পরে, ছেলে হওয়ার পরে কিন্তু এই কাহিনী শুরু। তার সাথে আমার প্রচুর, আমি তাকে মারতাম, এই তর্ক করতো, মানে ব্যবহার খারাপ করে ফেলতো, বকা দিয়ে ফেলতো, তা আমি তাকে মারতাম, আবার মেরে দেখা অনেক সময় ওষুধ কিনে আনতাম, অনেক আদর করতাম, বোঝাইতাম যে তুমি দেখো তুমি যে এগুলা করো এগুলা কেন করো তুমি। যাই হোক, মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বাইডি ভাই, আমি জানতে পারি যে ওর এই বিয়ের আগে আরো 2টা বিয়ে হয়েছিল, মানে আমার সাথে বিয়ের আগে না, প্রথম যে বিয়েটা আমার, অর্থাৎ আমার সাথে বিয়ের আগে যে বিয়েটা, ও যেখান থেকে ও আমার কাছে আসলো, তার আগে ওর 2টা বিয়ে হয়েছিল, সেটা হচ্ছে খুব ছোটবেলায়। একবার ওর বাবা মা রিয়াজবাগ থাকতো, ঢাকা রিয়াজবাগ, একটা মাস্তান ছেলে রিয়াজবাগের, জোর করে ওর তখন 10-11 বছর বয়স, জোর করে ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে অস্ত্র ঠেকাইয়া।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা সর্বপ্রথম আমি শুনি ওর বড় ভাবির কাছ থেকে।
ওর বড় ভাবি কেন আপনাকে এটা বলতে যাবে?
ওর বড় ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ভাবি সবকিছু বলতো, যে মানে
ভাবি সবকিছু বলতো। আমি জিনিসটা ক্লিয়ারলি জানতে চাচ্ছি, নাম্বার ওয়ান, যেটা যে আপনাদের সম্পর্ক খারাপ যাচ্ছে, এটা কি আপনার বড় ভাবি জানতো যে ভাবি আপনার সাথে ভালো সম্পর্ক?
হ্যাঁ, এটা তো তারা দেখতেইছে, তাদের পাশাপাশি তো আছি।
এবং এই বড় ভাবির সাথে কি আপনার বউয়ের পরিবারের সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল?
ভালো ছিল, কিন্তু
থাকার পরেও এই ধরনের কথা বলে দিয়েছে, গোপন কথা।
হ্যাঁ, ভাবি যে বলছে, ভাবি আসলে সরল ভাবে বলছে, কেননা যেহেতু ছোটবেলায় একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তো আর সেখানে যায়নি, ওই কায়দায় বলছে।
আচ্ছা ঠিক আছে, শুনি আমি স্টোরিটা কি ছিল।
এখন আমারে বলল যে আলে আর ছোটবেলা জানো ও খুব সুন্দরী, তো আসলে মানে ইয়ার কি মারে আমাকে বলছে যে শরীফ দেখো ও যে এরকম করতেছে ঝগড়াঝাটি, আসলে তুমি ওকে ওর দিকে একটু খেয়াল রেখো, কেননা ও কিন্তু ছোটবেলায় এরকম ঘটনাও ঘটছে। আমাকে কি ঘটছে তখন বললো যে এই ব্যাপার, ওরে কিন্তু তুলে নিয়ে যে বিয়ে করে জোর করে, তারপরে এটা হয় বিকাল 4-5টার দিকে, তারপর 7:30-7টার দিকে ওই ছেলের বাবা মা ওই ছেলেকে মেরে ধরে এই বউটাকে, মেয়েটাকে নিয়ে আবার তার বাবা মার কাছে ফেরত দিয়ে দেয় আর কি।
মানে
ছোট মেয়ে তো,
আলে আর বাবা মার কাছে ফেরত দিয়ে,
পাশাপাশি ছিল, বেশি দূরত্ব না,
নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিল।
হ্যাঁ, নিয়ে কাজী অফিস নিয়ে গেছে, নিয়ে যে কাজী প্লাস ওকে অস্ত্রর মুখে ঠেকায় বিয়ে করছে। কাজী তো এই বিয়ে পড়ায় না, রেস্পিডি হয় নাই, খালি এমনি বিয়ে পড়াইছে। তো যাই হোক, ওর বাবা মা ওকে বুঝিয়ে সুজিয়ে হোক বা জোরপূর্বক হোক, যেভাবেই হোক মেয়েটাকে নিয়ে ওই দিনই আমার শাশুড়ির কাছে দিয়ে যাই, যে আপনার মেয়েটা আপনারা সামলান, কারণ আমাদের ছেলে ভালো না, আমরা কিন্তু ঠেকাইতে পারবো না। তখন ওই দিনই আমার শাশুড়ি আমার স্ত্রীকে আমার শাশুড়ির বাপের দেশ অর্থাৎ কাশপুর ব্রিজ পার হয়ে মদনপুর, ওইখানে আমার মামা শ্বশুরের কাছে রেখে আসে। রেখে আসার পরে আমার শাশুড়িদের উপর বেশ একটা টর্চার শুরু হয়, এই ছেলেটা অনেক অত্যাচার শুরু করে বিভিন্ন কায়দায়। তখন বাধ্য হয়ে আমার শাশুড়ি ঢাকা ছেড়ে দেয়, এটা কেউ জানে না যে ওরা মদনপুর চলে গেছে, যাতে ওই ছেলে জানতে না পারে ঠিকানা, এই জন্যই আর কি কাউকে বলে নাই।
প্রিয় শ্রোতা, নোট করার মতো বিষয় হচ্ছে যে বিয়ের পরে এই ঘটনা শরীফ তার স্ত্রী সম্পর্কে জানতে পারছে, তার স্ত্রী পরিবারের কারোর কাছ থেকে। এটা একটা পয়েন্ট। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হয়তো অনেকক্ষণ আগে শুনেছেন বলে ভুলে যেতে পারেন, যখন এই মেয়েটিকে সে লাভ করত, মানে তার স্ত্রী আলেয়াকে যখন লাভ করত, তখনও কিন্তু একটা বিষয় তার পরিবার গোপন করেছিল, এবং যখন আলটিমেটলি মন দেয়া নেয়া হয়ে গেছে, সে যে বিবাহিত ছিল এবং সে বিবাহ যে বিবাহ থেকে আলাদা, সেটা কিন্তু একেবারে এক্সট্রিম মোমেন্টে গিয়ে তখন ওনার কাছে বলেছে, এবং ওটাকে স্যাক্রিফাইস করেই তিনি কিন্তু আলেয়াকে তার জীবনের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। এবং বিয়ের পরে সে জানতে পারছে যে তার আরো একটা বিয়ে হয়েছিল এবং সেটা শৈশবে। আমরা এরকম একটা জায়গাতে রয়েছে, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ দি স্টোরি। ওকে বলুন, তারপর
চলে যাওয়ার পরে ওই ছেলে তো আর তখন আর পায় না তাদেরকে, দেখ এটা নিয়ে ইয়ে হয়ে গেছে। তখন আমার শাশুড়ি করলো কি, যে কাজী অফিস থেকে এই বিয়েটা হয়েছিল সেই কাজী অফিসে যে কাজীকে বলছে যে এই ব্যাপার, তখন বলছে দেখেন এটা তো রেজিস্ট্রি হয় নাই এই ঘটনা। তখন যাই হোক, এই কাজীর মাধ্যমেই এটা, যেহেতু এইভাবে বিয়ে হয়েছে ডিভোর্স তো দিতে হবে, যতই লেখালেখি না হোক তো ডিভোর্স তো দিতে হবে। যাই হোক, কিভাবে জানি তারা এটা সমাধান করছে আর কি।
আচ্ছা,
ওইখানে যখন আমার শাশুড়িরা 2 বছর অতিবাহিত করলো মদনপুর, 2 বছরের মাথায় ওর বয়স তখন 13, তখন আমার মামা শ্বশুর একটা বিয়ের প্রস্তাব আনে, এটা আমার স্ত্রীর কাছ থেকে আমার শোনা পরবর্তীতে আর কি। ওই সময়ই আমি যেহেতু এটা যখন শুনতে পারছি আমি, তখন আমার স্ত্রীকে আমি বললাম, আচ্ছা আলামিনের মা, আমার তো ছেলে হয়ে গেছে, তখন আমি ওকে বলতেছি আলামিনের মা দেখো, তুমি যে এই যে অশান্তি গুলো বাড়ি ঘরের ভিতরে করো, বা তোমার ভাবি যে এটা আমাকে বললো, যা তোমার জীবনের কি কোনো আসলে কোনো গোপন কোনো কাহিনী আর কিছু আছে, তুমি আরো কিছু আমাকে বলতে চাও, যদি বলতে তোমার কোনো গোপন কাহিনী থাকে তুমি আমাকে বলতে পারো, পরবর্তীতে ওই দিনে দিনে একটা একটা শুনবো আর আমি আমার মনটা খারাপ হবে, এটা তো আসলে সহ্য করার মতো হবে না, অর্থাৎ এমন একটা পর্যায়ে আসবে তখন আমার সংসারই কিন্তু থাকবে না। তোমার কি আর কোনো ঘটনা আছে? যাই হোক, ও আমাকে বললো দেখো আমার বলতে আর দ্বিধা নাই, তুমি যখন সবই জানো, তে আমার নানি বাড়ি যাই, আমার আর একটা বিয়ে হয়েছিল পরবর্তীতে,
মানে এই দুটো বিয়ের বাইরে আরো একটা বিয়ে হয়েছিল,
মানে এই ছোট যে বিয়েটা হলো এটার পরে আর একটা বিয়ে হয়েছিল আর কি।
মাই গুডনেস, ওকে।
তে বললো যে নানি বাড়িতে যখন আমরা যাই এখান থেকে পলাইয়ে, অর্থাৎ রিয়াজবাগ থেকে যখন এই মাস্তানের ভয়তে আমি আমরা মদনপুর চলে যাই, ওখানে যে মদনপুর 2 বছর থাকার পরে একটা অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা সম্পত্তি আছে, এরকম একটা মানুষ, একটা লোক, আমার মামা একটু লোভী মানুষ, মামা টাকার বিনিময়ে কিছু টাকা খেয়ে আমার মামা ওই লোকের সাথে রিলেশন করে আমার সাথে বিয়ের প্রস্তাব দেয়। তখন আমার বাবা মাকে অনেক লোভ দেখাই আমার মামা, যে এত কিছু এই দিবে সেই দিবে, মেয়ে এখন তারা নিবে না, 2-3 বছর পর আর একটু শিয়ানা হলে মেয়ে নিয়ে যাবে, এখন তো মেয়ে বড় না, একটু বড় হলে নিয়ে যাবে। আমার বউ এই বিয়েতে, আলেয়া তখন এই বিয়েতে রাজি না, তখন আলেয়াকে আমার শাশুড়ি প্লাস আমার শ্বশুর খুব মারধর করে, যে আমরা বাবা মা আমরা তোকে যেখানে বিয়ে দেবো সেখানে তো তোর বিয়ে করতে হবে, তবে ঠিক আছে তোকে এখন আমরা দিব না, 3 বছর পর দিব, এটা চুক্তি, তুই বিয়েতে রাজি হওয়া জোর করে। তখন ওইখানে একটা লোকের সাথে ওরে আবার দ্বিতীয়বার, তখন দ্বিতীয়বার বিয়ে দেয়। 1 সপ্তাহ পরে ওই লোক আসছে, মুরব্বী, একটু বয়স্ক লোক আর কি, ওনার কিন্তু আগে বউ আছে এবং ওনার 4টে ছেলে মেয়ে আছে ওই লোকের, যার সাথে বিয়ে দিল। তো ওই লোক আসছে যে আমার আম্মা আসলে একটু বউকে দেখতে চাই, তা আমি ওকে নিয়ে যাব, আমি আজকেই এবার বিকালে দিয়ে যাব।
আচ্ছা,
তখন আমার শাশুড়ি খুবই আসলে খুব রাগী মানুষ, উনি বলছে যে একটা বকা দিয়ে বলছে যে এত বড় সাহস তোর, আমি 3 বছরের চুক্তি করছি, 3 বছর পর আমার মেয়ে নিতে হবে, এর আগে আমি মেয়ে দিব না।
মানে ওনার জামাই কিভাবে বলে,
হ্যাঁ, এবং 3 বছরের ভিতরে তুই আমার মেয়েকে 5 বিঘা জমি লিখে দিবি, আমার মেয়ের নামে 5 বিঘা জমি দিবি, যেহেতু তোর বউ আছে বাচ্চা আছে, তারপর এতটুকু মেয়ে আমি তোর সাথে বিয়ে দিছি, এটা তোর সাথে আমার চুক্তি।
নোট অন দ্য পয়েন্ট, বউ আছে বাচ্চা আছে এটা কি মানে আপনার শাশুড়ি কি তখন জানতো?
হ্যাঁ, জেনে শুনে যদি সে বিয়ে,
জেনে শুনে দিলে এরকম ব্যবহার কেন করবে?
ওই যে নিতে আসছে,
অ্যাবসলিউটলি,
এই যে নিতে আসছে, 3 বছর পরে মেয়ে উঠাই দিবে, ছোট মেয়ে, এত ছোট মেয়ে কেন দিবে?
বউ আছে বাচ্চা আছে এটা জানার পরও তার কেন বিয়ে দিবে? তার সাথে তার ফল্ট,
এরা বিয়ে দিছে, এটা ওদের সম্পূর্ণ ফল্ট। বিয়ে দিছে, দেওয়ার পরে তখন আমার শাশুড়ি বলতেছে ঠিক আছে আমি নিজে নিয়ে যাব তোমার সাথে, আমি নিজে যাব, আমি তোমার মাকে দেখাই, আমি নিয়ে চলে আসবো। কিন্তু যাওয়ার পরে আলেয়ার যার সাথে বিয়ে হলো, উনার যে মা উনি বলতেছে যাক বউটা আসছে তাহলে বউটা 1 সপ্তাহ আমার কাছে থাক, 1 সপ্তাহ পরে আমি দিয়ে আসবো। তখন আমার আলেয়ার মা বলছে না এটা সম্ভব না, আমি 3 বছরের চুক্তিতে মেয়ে বিয়ে দিছি, আমি কিন্তু খুব আমি এক কথার মানুষ, আমি মেয়ে এখন আমি দিব না, আমি এখন মেয়ে না রাখবো না, কেননা এটা হচ্ছে আলেয়ার কারণে, কারণ আলেয়া 1 সেকেন্ড তার মার আঁচল ছাড়ে না, আর সেই মেয়ে সে কি করে রেখে আসবে, তার মেয়ে খুব আদরের মেয়ে সে কি করে রেখে আসবে, এটা হচ্ছে তার হিসাব। তখন যাক আলিয়ার মা ওকে নিয়ে চলে আসে প্রথম থেকে, নিয়ে চলে আসার পরে এটা নিয়ে আমার মামা শ্বশুরের সাথে আমার শাশুড়ি আলিয়ার মার খুব তর্ক বিতর্ক হয়। তখন আমার মামা শ্বশুর আর কি ওই যে আলিয়ার যে মামা উনি ওই ছেলেকে ডাকায় এনে বলছে তোমাদের সাথে যা কথা ছিল সে কথা তোমরা রাখুনি, এখন ঠিক আছে এই বউ নিতে হলে তোমার এই জমাজাতি যেটা লিখে দেওয়ার কথাই 5 বিঘা জমি লিখে দিতে হবে। তখন উনি আর কি বলতেছে না আমি তো এখন দিব না। যাই হোক এইভাবে বাক বিতর্ক হয়ে এখান থেকেও কিন্তু আলিয়ার ডিভোর্স হয়ে যায়। আমার স্ত্রী আমাকে সরাসরি নিজে বলছে, তারপরে বলছে দেখো তুমি কি সহ্য করতে পারবা, তোমাকে আমি আরেকটা কথা বলবো। আমি কি কই, এই যে দ্বিতীয় যে বিয়ে হলো এখান থেকে আমার বাবা মা আবার কিন্তু ঢাকা সবাই ঢাকা চলে আসে। আসার পরে ঢাকাতে কিন্তু আমার যে অর্থাৎ যে বিয়ে যেখান থেকে সারাসারি হওয়ার পরে আর কি আমি নিছি এই বিয়েটা আর কি যে হয়, এই বিয়েটা আমার হয় হওয়ার পরে আমার কিন্তু 2টা সন্তান হয়। 4 বছরের বিবাহিত জীবন, আমার 4 বছরের বিবাহিত জীবনে আমি টোটাল প্রথমে সংসার করছি 3 মাস আমার স্বামীর সাথে। সংসার করার পরে ও বাড়িতে চলে যায় আমাকে ফেলে রেখে, আমি কনসেপ্ট হই, আমার একটা মেয়ে হয়, আমার একটা মেয়ে হয়ে 3 দিন পরে মারা যায়। তারপরে ও আসে, আসার পরে আমার মা আবার ওকে খেলায় যায় যে তুমি কি মানুষ না অন্য কি, তুমি তো জানো আর তুমি আমার মেয়েটা জীবনটা নষ্ট করে ফেললে, তোমার সাথে আমি মেয়ে দিব না তুমি চলে যাও। তো ওই অবস্থায় ও আবার চলে যায়, 15-20 দিন পরে আবার আসছে। আসার পরে ওর আবার পুনরায় ঘরটন নেয়, মিলতাল হয়, আবার মোটামুটি 4 মাস থাকে, 4 মাস কি 5 মাস থাকে। ওই 5 মাসের সময় আবার মানে আবার বাচ্চা পেটে আসে। আসার পরে তখন ও বলে যে দেখো আমি ঢাকা থাকবো না, আমি দেশে চলে যাব। এখন যখন ওদেরকে বিয়ে হয় তখন ওদের একটা চুক্তি ছিল দুজনের মধ্যে যে আমি কখনোই দেশে যাব না, আলেয়ার একটা শর্ত ছিল। কিন্তু যখন ওই ছেলে বলছে যে আমার বাড়িতে যেতে হবে, আমার দরকার বাড়িতে, আমি বাবা ডাকছে আমি বাবার কাছে থাকবো, আমি ঢাকার থাকবো না, তখন আলেয়া এটাতে রাজি হয় নাই। রাজি না হওয়ার প্রেক্ষিতে এই ছেলে কিন্তু আবার চলে যায়, ওকে ফেলে রেখে চলে যায়,
তৃতীয় হাজবেন্ড।
হ্যাঁ, তৃতীয় হাজবেন্ড, এটাই ওর মনে করেন শেষ সংসার। তারপরে ওর একটা ছেলে সন্তান হয় 97 সালে।
আচ্ছা,
ছেলেটা হওয়ার পরে ছেলেটা 4 মাসের মাথায় ছেলেটা মারা যায়,
আবার
ছেলেটার ডায়রিয়া হয়ে মারা যায়। এই মারা যাওয়ার পরে এই ছেলে মারা যাওয়াতে শুরু করে 1 টানা 2 বছর ওর স্বামীর সাথে আর ওর কোনো যোগাযোগ নাই। কিন্তু এই দেখেন আমার কাছে এই আগের 2টা বিয়ে যেভাবেই হোক বিয়ে তো, তারপরে এই 2টা সন্তান এটা সহ সম্পূর্ণ কিছুই আমার সাথে সম্পূর্ণই আমার কাছে গোপন করছে।
শুধুমাত্র সে গোপন করেনি, তার মা ব্যাপারটা গোপন,
অল ফ্যামিলি
পুরো ফ্যামিলি ব্যাপারটা গোপন,
এবং আশপাশের বন্ধু বান্ধব যারা জানে তারাও, ওর বান্ধবী টান্ধবী সবাই গোপন করছে।
ওকে, না আপনাকে যখন এটা জানানো হলো, আপনাকে যখন বললো যে সবকিছু ক্লিয়ার করে, ইন দ্যাট মোমেন্টে হোয়াট ওয়াজ ইয়োর সিচুয়েশন, আপনি কি করছিলেন
তখন? আমি আসলে ওকে কিছু বলিনি, আমি ওকে মারা ধরাও করিনি, আমি প্রচন্ড কষ্ট পাইছি এবং আমি বাড়িতে চলে গেছিলাম। সবকিছু জানার পরে আমি ওকে কিছু না বলে বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে ও প্রচন্ড কান্নাকাটি করে এসেই করে, তবে যাই হোক আমার শাশুড়ি ওকে নিয়ে দেশে গেছে
আপনার ওখানে।
জি, যে ভুল তো আমরা করছি, অন্যায় তো আমরা করছি, এখন আর কি করা যাবে, আমি যেয়ে দেখি কি বলে। তা গেছে যাওয়ার পরে, কিন্তু এ বিষয়ে কিন্তু ভাই আমি কখনোই আমার পরিবারের সাথে শেয়ার করিনি আর কষ্ট।
এবং সেই সময় আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছিল না?
বেশি ভালো যাচ্ছিল না, ওনার সাথে আমার খুব তর্ক বিতর্ক, মারামারি, ঝগড়া, এইডা সিডা এগুলো লেগে থাকতো। এর ভিতরে উনি খুব গোপনীয় কায়দায়, তখন আমার কিন্তু মোবাইল ছিল না, গোপনীয় কায়দায় উনি একটা মোবাইল কেনে, এই মোবাইলটা ওনার মার বাসায় রেখে আসে, এবং এই মার বাসার থেকে উনি কিন্তু বিভিন্ন মানুষের সাথে এমনি আসলে কথাটা বলতো আর কি, ওর কথা বলা একটা অভ্যাস ছিল।
আচ্ছা,
শয়তানি ছাড়া আর কিচ্ছু ছিল না।
ওকে, আপনার যেটা বলছিলেন যে আপনার শাশুড়ি আপনাদের বাড়িতে আসলো, তারপর
দেশে আসলো, আমাদের বাড়িতে আসলো, আসার পরে যাক আমি কিচ্ছু বললাম না ভালো মন্দ। তখন আমাকে আমার শাশুড়ি বললো যে বাবা এখন তুমি তো সবকিছু মেনেই নিছো, এখন তোমার একটা সন্তান হয়ে গেছে, ছেলেটা তো বাবা তোমার, তো আমি আর কি বলবো, আমার বলার কিছু নাই, এখন যেটা ভালো হয় বাবা তুমি সেটা করো, তুমি যদি ওকে রাখতে চাও রাখতে পারো, তুমি যদি ওকে রাখতে না চাও তাহলে আমার আসলে আর কিছু করার নেই, ওকে আমার নিয়ে চলে যেতে হবে। আমি তোমাকে কিছু বলার মতো মানে মন মুখ আমার আর নাই। তখন আমি ভালো মন্দ কিছু বলিনি, তখন আমি দেখলাম একটা সন্তান হয়ে গেছে, এখন যদি এই বউকে বাদ দিয়ে যদি আমি একটা বিয়ে করি সেই মেয়ে যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি কি আছে? ভবিষ্যতে আমার ছেলেটা এতিম হবে, সারা জীবন আমার ছেলেটা আমাকে অভিশাপ দেবে, আমার ছেলেটা সারা জীবন মানুষের লাতি উস্তা খাবে, সে হয়তো আর একটা বিয়ে করবে, হয়তো আমি আর একটা বিয়ে করলাম, এটাই কি জীবন, এটাই কি সুখ? না, এটা হতে পারে না, যা করছি করছি, জীবনে আর আমি বিয়ে মানুষ একবারই করে, নিজের ইজ্জত আমি এক ইজ্জত আমি আর কাউকে দ্বিতীয় আর কাউকে দিতে চাই না, আমি যা হয়েছে হয়েছে আমি মেনে নিলাম, আমার শাশুড়িকে বললাম আপনি চলে যান, আমি মেনে নিলাম ঠিক আছে ও থাক আমি কয়েকদিনের ভিতর ঢাকা আসতেছি। দেখ এক সপ্তাহ পরে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি, আসার আমি ঢাকাতে আসলাম, তবে তার সাথে আমি কিন্তু সম্পর্ক খারাপ করিনি, আমি তার সাথে বকাঝকা বা মারা ধরা বা ওইটা নিয়ে কোনো খিটেলি আমি কিন্তু কখনোই তাকে করিনি,
কোটা দেয়া বা কোনো কিছু করা
আমি তাকে করিনি। আমরা ডেকে দিব রাতের 8টা বাজে, উনি আমাকে ডেকে নিল যে শরীফ তোমার তো একটা ফোন আসছিল যে তুমি এই নাম্বার একটু ব্যাক করো, তো উনি ব্যাক করে দিল, টেলিফোন তখন কিভাবে চালায় আমি জানি না, তো উনি ফোন টোন দিল দিয়ে আমার সাথে ধরাই দিল লাইনে। তখন আমার চাচা বললো যে বাবা তোমার আব্বা তো খুব অসুস্থ, তুমি যদি পারো এই মুহূর্তে আসো। তখন আমি চলে গেলাম বাড়িতে, বাড়িতে যেয়ে দেখি আমার আব্বা কি ব্যাপার, আমার আব্বা একবারে বিষ নাই, আমার আব্বা কথাও বলতে পারে না, আমার আব্বা সোজা হয়েও দাঁড়াইতে পারে না। তখন আমার আব্বাকে কুষ্টিয়া নিছে, এর ভিতরে যশোর নিছে, ঝিনাইদহ ট্রিটমেন্ট করছে, কিন্তু আমার আব্বার অর্থাৎ ভিতরে ভিতরে আমার আব্বার কিডনি একবারে ড্যামেজ হয়ে গেছিল, অর্থাৎ লিভার পর্যন্ত পৌঁছে গেছিল, অর্থাৎ আব্বার হয়েছিল জন্ডিস, মাইটা জন্ডিস হয়েছিল, কিন্তু আব্বা তেমন একটা মানুষ বুঝতে পারেনি, পাত্তা দেয়নি, যেহেতু অভাব অভিযোগের সংসার ওরকম ভাবে গুরুত্বই দেয়নি আব্বা, কিন্তু যখন একবারে ধরে গেছে 15 দিনের ভিতরে আব্বা একবারে মনে করেন যে আব্বার নাই হয়ে গেল এরকম। তখন আমার চাচা বললো, আমার দাদা বললো, না আমার দাদা 10 কাঠা জমি বিক্রি করে ফেললো নগদ ছেলের জন্য, বেঁচে ফেলে আমার দাদা বললো যে তোমাকে ঢাকায় নিব, আমার আব্বাকে বললো, আব্বা তো তখন কথা ভালো একটা বলতে পারে না, মানে ইশারা ইশারা দেয়, তখন আব্বা কান দেয় হাত দিয়ে নাড়া দেয় যে না আমি যাবো না ঢাকা যাবো না। তখন ওই মুহূর্তে দাদা বলতেছে, এই মুহূর্তে আমি বাড়িতে পৌঁছাইছি আর কি, তখন আমি বলতেছি দাদা বলতেছে আমাকে দেখে যে তোমার তোমার আব্বার কাছে নিয়ে যাব, তোমার ছেলের কাছে নিয়ে যাব। তখন আমার আব্বা চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে দিয়েছে, আব্বা বলতেছে আমি যাব। তখন আমার আব্বা কথা বলছে, তখন আমি গিয়ে দাঁড়াই শিখে দিয়ে ভাই, এর ভিতরে আমি ওই দিনই একটা প্রাইভেট ভাড়া করে আমার আব্বাকে আমি ঢাকা চলে আসি সঙ্গে সঙ্গে, মানে 10 মিনিট আমি বাড়িতে 10 থেকে 20 মিনিট আমি ছিলাম, আমি ওই সময় বাজার থেকে একটা মাইক্রো ফোন করে নিয়ে যেয়ে ওই সময় আমার বাবাকে নিয়ে আমি ঢাকা চলে আসি। আসার পরে বাবাকে আমি সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমে নিই, যাই হোক সোহরাওয়ার্দীতে দেখাইলাম, ডাক্তারে বলে এটা আমাদের ফাংশন না, আপনারা কিডনি বিশেষজ্ঞ দেখান। তখন আমার মেয়েদের সময় ঢাকা শহর তখন আমার এত তো পরিচিত না, আমি এত ডাক্তার মাক্তার এগুলো হাসপাতাল আমি এগুলো বুঝি না, চিনি না, জানি না। তখন আমার মেয়েদের সময় বললো রামপুরা একটা ক্লিনিক আছে আমার খুব চিনা জানা, খুব বড় মাপের একজন ডাক্তার উনি, ওনার কাছে নিয়ে চলো। নিয়ে গেলাম, ওখান থেকে উনি আমার আব্বার সাথে কথা বললেন, ডাক্তার সাহেব কথা বলে উনি বাংলাদেশ মেডিকেল নামে একটা ওই ইয়া আছে আর কি ক্লিনিক রামপুরাতে ডিআইটি রোডে, ওখানে ভর্তি করলেন। ভর্তি করে আমাকে বললো যে বাবা তোমার আব্বা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওইখানে 7 দিন থাকার পরে ওখান থেকে ডাক্তার আমার আব্বাকে রেফার করলো ঢাকা মেডিকেল, যে ভাই আমাদের পক্ষে সম্ভব না, ট্রিটমেন্ট চলতেছে কিন্তু প্রচুর আকারে, যা যা বলতেছে আমি তাই তাই করতেছি। এর ভিতর কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে, আমি কিন্তু ভাইয়া আমি গোসল করিনি, আমি খাইনি, আমি রাস্তা রাস্তায় খালি ঘুরি, আমি হাসপাতালে বারান্দায় আমি ঘুমাই, আমি বাসায় যাই না। আমার স্ত্রী এর ভিতরে আমার খাবার টাবার আমার আব্বার জন্য খাবার টাবার হাসপাতালে দিয়ে যায়, কিন্তু তবুও আমি বাড়ি যাই না, বাসায় যাই না। কিন্তু এর ভিতরে দেখেন এই যে আমার আব্বা অসুস্থ আমি যে বাসায় যাই না, এর ভিতরে কিন্তু আমার স্ত্রী আমার কষ্টটাই কি বিয়ে ভাই এই জায়গা, এই কষ্ট থেকেই কিন্তু আজকে আমি এবিসি রেডিওর সামনে। আমার স্ত্রী আমি তো বাসায় যাই না, এরই ভিতরে কিন্তু আমার স্ত্রী তার আগের সে যে স্বামী অর্থাৎ যার কাছ থেকে আমার কাছে আসলো ওই স্বামীর সাথে কিন্তু ওর যোগাযোগ শুরু হয়েছে।
বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা বারবারই বলছিলাম যে জীবনের গল্পের বাঁক এতটাই এতটাই মানে ধাক্কা দেবার মতো যে কোথায় গিয়ে কোথায় দাঁড়ায় আমরা আসলে কল্পনা করতে পারি না। ঠিক আগের যে বিরতি নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে থাকা গল্প, আর এখন যে বিরতি নিচ্ছি এখানে দাঁড়িয়ে থাকা গল্প, দুটো গল্পের মধ্যে বিস্তর তফাত, এবং এই বিস্তর তফাতের শেষ কিন্তু এখনো হয়নি, শেষটা হবে ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা শুনছেন শরীফের জীবনের গল্প। শরীফ মানে হচ্ছে ভদ্র, জীবনের গল্প কতটুকু ভদ্র নাকি মানুষটা কতটুকু ভদ্র সেটার একটা জাজমেন্ট থাকবে অবশ্যই অনুষ্ঠানের শেষে এসে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত থাকার জন্য। আমি আরজি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনছেন এবিসি রেডিও। আমাদের এই শরীফকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিপিয়া নামে, ওখানে গেলে একবার সঙ্গে সঙ্গেই আপনারা সবাই হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে শরীফ তার জীবনের গল্প বলছে। আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের এখানে বলতে চান, প্লিজ কল আস, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। জি শরীফ, আপনি যেটা বলছিলেন যে আপনার স্ত্রীর, আপনার যখন দুর্দিন, যখন আপনি বাবার সুস্থতার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, নাওয়া নেই খাওয়া নেই, একবার উদ্ভ্রান্তের মতো অবস্থা, এই সময়টাতে আপনার স্ত্রীর তার আগের যে স্বামী, অর্থাৎ তিন নাম্বার যে স্বামী ছিল, আপনি তো চতুর্থ, তো তিন নাম্বার যে স্বামী ছিল তার সঙ্গে এক ধরনের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, আপনি নিশ্চিত হলেন কিভাবে, আপনি জানলেন কিভাবে এটা?
এটা আমাকে, আমি যেখানে থাকতাম, আমি আট দিনের মাথায় যখন আমি ঢাকা মেডিকেল আব্বাকে ভর্তি করি, ভর্তি করার পর আমি বাসায় আসি, এসে দেখি আমার স্ত্রী বাসায় নেই। তখন বাজে আনুমানিক 3:30 হবে এরকম। তখন পাশে সুন্দরালী নাম করে একটা ছেলে ছিল, উনি ওখানে থাকতেন, ওখানে একটা বাড়ির ম্যানেজার মতো ছিল, ওনার বয়সটাও কম বেশি ছিল না। যাই হোক, ও আমাকে বললো যে ভাই, আপনি তো এই আপনার বাবা অসুস্থ, আপনি দৌড়দৌড়ি করতেছেন, এখন আপনার স্ত্রীর তো চলাফেরা তো তেমন একটা ভালো বোঝাচ্ছে না, ওর যে আগের স্বামী ছিল, আমি তো ওর সাথে ওরে কথা বলতে দেখছি, অন অমুক জায়গায় আমি কথা বলতে দেখছি, তো ভাই আপনি আপনি সেইভাবে আর কি আপনি সেফ হয়ে যান, সেইভাবে আপনি এটা আর কন্ট্রোল করে নেন, যাতে আপনার সংসারে কোনো উনি আমাকে আজ দিয়েছে সেটা ঠিকই। আমি যাই হোক, আবার আমি ওই দিনে আবার হাসপাতাল চলে যাই, রাত্রে আসি, এবার হাসপাতাল চলতেছে, আমি ওকে বলি যে আলামিনের মা, তুমি নাকি কার সাথে গিয়ে কথা বলো, মৌলবীরটা এক অমুক জায়গা তমুক জায়গা, এগুলো আমার কানে আসে, তুমি নিজের চোখে দেখছো? আমার সাথে তর্ক করে, প্রচন্ড তর্ক করে। তখন আমি বললাম, দেখো এত বড় একটা মিথ্যা কথা কেউ বলতে পারে না একজনের সংসারের নামে, তার কোনো স্বার্থ নাই, কে বলছে কে বলছে, তো আমি নামটা বললে তো গিয়ে ঝগড়া করবে, একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তখন আমি আর নাম বলি না, আমি বলছি ঠিক আছে, যেই বলছে বলছে, কিন্তু এটা সত্য কিনা, কয় আমার মাথায় হাত দিয়ে বলে তোমার কসম এটা সত্য না, ও মিথ্যা কথা বললো, আমার কাছে স্বীকার করলো না। এখন তো আমার মাথায় তো টেনশন, আমার বাবা অসুস্থ, বাবা হাসপাতালে, আমাকে এইগুলো নিয়ে ভাবার চিন্তা সময় আছে? তো আমি যাই হোক হাসপাতাল চলে গেলাম, এর মধ্যে আমার বাবা ঢাকা মেডিকেল 3 দিন থাকার পর আমার বাবা মারা যায়, আমার হাতের বাড়েই মারা যায়। মারা গেলে এর মধ্যে আমার মা আমাকে বলছিল, আমার মা সাথে ছিলই আমার বাবার সাথে, ভর্তি করার 2 দিন পর আমার মা বলছিল যে বাবা তোর আব্বায় বাঁচবো না, তোর আব্বারে তুই বাড়িতে নিয়ে চল, মানুষ একটু দেখুক, পরিবারের সবাই দেখুক। তা আমি প্রচন্ড রাগে প্রচন্ড ক্ষোভে আমার মারে ধাক্কা মারছিলাম যে মা তুমি কিভাবে মুখ দিয়ে কথা বলো, আমি তার সন্তান, আমার বাবা যদি মরে যায় তা আমার বাবার লাশ আমি ডাকাত থেকে নিয়ে যাবো, আর যদি আমার বাবা বেঁচে যায় আমার বাবা হয় আমি আমার বাবাকে হাঁটাই নিয়ে যাবো বাড়িতে, আর তা নাহলে আমার বাবার লাশ আমি গাড়িতে কান্ধে করে লয়ে যাবো। কিন্তু এই অবস্থায় আমার বাবাকে আমি বিনা চিকিৎসায় আমি আমার বাবাকে নিয়ে যেতে রাজি না, অর্থাৎ আমার বাবার ট্রিটমেন্ট আমি করতে চাই, যদি সে আল্লাহ তারে রাখে তাহলে আমি হাঁটাই তারে বাড়ি লয়ে যাবো, আর যদি তারে সে আল্লাহ তারা যদি নিয়ে যায় তাহলে তাকে আমি তার লাশ আমি নিয়ে যাবো, কিন্তু এরকম অসুস্থ একটা লোক আমি বাড়িতে নিব না। এই কথাকে মারায় আমি একটা ঠেলা মারছিলাম। তখন বলছে বাবা রে তুই রাগ করিস না, তোর বাপে বাঁচতো না। তখন আমার মনটা আসলে খারাপ হয়ে গেলো। তারপরের দিনই আমার আব্বা মারা যায়, দেখ আমার আব্বাকে আমি আলেয়াও যাই, আমার স্ত্রীও যায় আর কি আমার সাথে, আমার বাবাকে নিয়ে। আমার ছেলের বয়স তখন 10 মাস কি বিয়ে হয়। আমার বাবাকে, আমার বাবা আমার ছেলেকে নিয়ে কান্দে করে নিয়ে ঘুরতো, আমার ছেলেকে খুব আদর করতো আমার বাবা। বাবা মরে গেল, বাবাকে মাটি টাটি দিয়ে থুয়ে বাবার মিলাদ টিলাদ পড়ায় আবার আমি আমার ওয়াইফকে নিয়ে দেশে ঢাকা চলে আসি। ঢাকা আসার ঠিক 17 দিনের মাথায় আমার স্ত্রী আমার ঘরের থেকে চলে যায়।
চলে যায় মানে?
হ্যাঁ, আমি অফিসে গেছি, অফিস থেকে এসে দেখি নাই, আমার খালি ঘরের টিভিটা আছে আর খাটটা আছে আর আলনাটা আছে, ওর যত কাপড় চুপড় হাঁড়ি পাতিল মোটামুটি কিছু পার্সেন্ট হাঁড়ি পাতিল 70% আর ওর কাপড় চুপড় সবকিছু, আমার ছেলের কাপড় চুপড়, ছেলের বাইসাইকেলটা সুদ্ধা, একটা ছোট্ট একটা বাইসাইকেল কিনেছিলাম সেটা সুদ্ধা, কিচ্ছু নাই, ঘর ফাঁকা। কোথায় গেছে, কোথায় গেছে? আমি তো পাগল, আমি খুঁজতেছি, আমি তো তখন ওর চিন্তা করতেছি না, আমি তো আমার সন্তান নিয়ে। দেখেন, আমার বাবা মৃত্যু হয়ে গেছে মাত্র 17 দিনের মাথায় আমার স্ত্রী আমার ঘর থেকে চলে গেল, এটা কি কোনো মানুষ সহ্য করতে পারবে? তারপরেও আমি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর নবীর সুন্নত তরিকা এগুলা মেনে আমি সমাজ, আমি ইজ্জত সম্মান এগুলার ভয়ে আমি, আমার স্ত্রী চলে গেছে, আমি কাউকে কাউকে আমি শেয়ার করিনি, এটা আমার ভিতরে রাখছি যে ইজ্জত তো আমার, আমি কাকে বলবো? যাকে বলবো সেই তো আমাকে এক খাপলা স্যাপ দেবে আমার মুখে, যে কি এর পুরুষ মানুষ তুমি, তোমার বউ চলে গেল, লজ্জা দিবে, আমার কষ্ট, রাস্তায় রাস্তায় ঘুরি আর কান্দি, খাওয়া দাওয়া নাই, শুধু ছেলেটা, শুধু ছেলেটার চিন্তা করি। যে একদিন আমি পরিকল্পনা করলাম যে যদি কোনো কিছু বিনিময়ে আমার ছেলেটাকে আমি পাই, কি দিয়ে ভাই আমি আমার
সঙ্গে সঙ্গে আপনার শাশুড়ির সঙ্গে তো বিষয়টা শেয়ার করতে?
হ্যাঁ, তাদের সাথে শেয়ার করি, তারা কিছু জানে না,
তারা কিচ্ছু জানে না,
না তারাও আমার সাথে খোঁজাখুঁজি করে আর কি, তারা আমার সাথে খোঁজাখুঁজি করে। ওই যে আমার যে নানা শ্বশুর ওকে তদবির দিছিল, ওই নানা শ্বশুরের কাছে পর্যন্ত আমাকে নিয়ে গেলো, আমার শাশুড়ি দেখলো, বললো যে নানা ও তো চলে গেছে ঠিক আছে, কিন্তু ও তো চলে আসবে আবার, ওর তো এরকম বিভিন্ন দাওয়ায় তদবির এটা সেটা করে ওকে নিয়ে যাওয়া হয়েছে, ওকে মেলা ধরনের কবিরাজি তদবির করে ওকে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমি তদবির দিয়ে দিতেছি, ও আবার ফিরে আসবে। তো নানা তদবির দিয়ে দিল, তদবির দিয়ে দেওয়ার পরে ঠিক এক মাস না অর্থাৎ 26 দিন কি 27 দিন হবে এরকম, এক মাস হয়নি, দু একদিন বাকি আছে, এরকম সময় আমি কিন্তু প্রতিনিয়ত ঘুরি, আমি কিন্তু কাজ করি না, তখন আমার কাজ বন্ধ, আমি অফিস বন্ধ, আমি খালি সকালে বেরোই আর রাতের 12টায় বাসায় ঢুকি।
ওই সময়টাতে আপনার ভেতরের ফিলটা কি ছিল, ওর প্রতি কি আপনার রাগ হতো নাকি ওকে মিস করতেন?
আমি ওকে প্রচন্ড মিস করতাম এবং আমার সন্তানকে আমি সবচেয়ে বেশি মিস করতাম এবং ওকেও মিস করতাম।
আপনার মনে সন্দেহ হতো না
ও কোথায় গেছে? এটা তো আমি বুঝতেও পারতাম না
কেন, ওর তো আপনি জানতেন যে ওর আগের হাজবেন্ডের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে,
আসলে সে যে ওখানে গেছে তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই, এটা আমার সন্দেহ হতো আর কি।
ওকে,
তো যাই হোক, আমি খুঁজতে 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 একদিন হঠাৎ করে গুরান, যেখানে আমি জীবনে জানি সেদিক দিয়ে আমি ঘুরতেছি পাগলের মতো, যেসব রাস্তা চিনি না আমি সেদিক দিয়ে ঘুরি, আমি ঘুরতেছি ঘুরতেছি দেখি ও আমার সামনে। তখন আমি ওকে ধরছি যে তুমি কোথায় ছিলে? আমার ছেলেকেও বলতেছে ছেলে তাসলির বাসায়, ওর এক বান্ধবীর নামে বললো আর কি, পাশেই, তো ওই রাস্তার থেকে ওই ছেলের জন্য চিপস কিনতে বেরোইছে আর কি, তো আমার সাথে দেখা হয়ে গেছে। আমি বললো যে রাস্তার মধ্যে কথা বলবো না, তুমি বাসায় আসো, তাসলির বাসায় আসো, তাসলির বাসা তো আমি চিনি না, আমি তাসলিকে কয় আমার ওর বান্ধবী। ঠিক আছে, গেলাম, দেখি তাসলি, তাসলি আমাকে বললো যে ভাই কি দেখি হয়ে গেল, যাই হোক ভাই এগুলো মেনে নিতে হবে, এখন কিছু করার নেই, আপনার সন্তানটা বড় হলে, আপনার সন্তানটা দুধ ছাড়ান পড়লে ওকে আপনার সন্তান আপনাকে দিয়ে দিবে। তাই আমি বললাম তাসলি তুমি তো খুব সহজভাবে কথাটা বলে ফেললে, কিন্তু তুমি কি জানো যে আমি কোন জেলার সন্তান, আমি যদি খারাপ হই তাহলে আমি কি করতে পারি, আমি এখন তো ওকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না, আমার ও জাহান্নামে যাক, আমার সন্তান কেন আনলো, সন্তান তো আমার, যে সন্তানের জন্য আমি এত কষ্ট করছি, এত টাকা পয়সা খরচ করছি, যে সংসারের জন্য আমি এত কিছু করছি, আমি ওর এত অন্যায় এত ব্যবিচার এত কিছু আমি মেনে নিছি, মেনে নিয়ে আমি ওকে গ্রহণ করছি, আজকে আমার বাবাটা চলে গেছে ভাই, এই দুর্দিনে ও আমাকে ছেড়ে এই টাইমে ও কিভাবে ও চলে আসতে পারলো। তখন আমি বিস্তারিত জানতে পারলাম যে ওর আগের স্বামীর সাথেও চলে আসছে, এখন চলে যাচ্ছে, ওর আম্মা জানছে কিভাবে, ওর আম্মা প্রথম এক সপ্তাহ জানে না, তারপরে ওর আম্মাই কিন্তু আবার ওর স্বামীর সাথে বিয়ে দিছে,
ওর আগের স্বামীর সাথে,
আগের স্বামীর সাথে ওর আম্মা নিজে থাইকে ওকে আবার বিবাহ দেওয়া হয়েছে। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে আমার সন্তান আমাকে দিয়ে দাও, আমি তোমার সাথে আর কোনো আলোচনা করতে চাই না। তখন ও বলল আমি এই মুহূর্তে সন্তান দিব না, তুমি যাই কিছু বলো, ও বাচ্চা মানুষ, ও দুধ খায়, ও 10 মাস বয়স, আমি ওকে এখন দিব না, তোমার সন্তান তুমি যেমন ভালোবাসো সন্তান তো আমারও, আমিও তো ভালোবাসি, তা আমি তো দিব না। তখন আমি বললাম ঠিক আছে, তে বললো যে ঠিক আছে আমি মার বাসায় যাব, তুমি মার বাসায় আসো, এটা নিয়ে আলোচনা হবে মার বাসায়। ওর মার বাসায় চলে আসলো। তখন ওর মাকে আমি বললাম যে আপনি বিষয়টা জানেন না বলে, এখন তাসলিক হলো যে ওর মা এক সপ্তাহ পরে বিষয়টা জানছে, আপনি এত কিছু করলেন, আপনার বোনের একটা মেয়ে আপনার বাসায় কাজ করে, সেই মেয়েটাকে সাথে করে নিয়ে ওই মাল সামানা সরাইয়ে নিয়ে জামাই ওদিকে চলে গেছে, এটা ওই মেয়েটাও ওর সাথে রয়েছে, তে এগুলো সবই তো আপনি জানেন। তখন মা বললো যে প্রথম পর্যায়ে বাবা আমি কিছুই জানি না, আমি পরবর্তীতে জানছি, এখন আমি কি করব, এখন আমি তো দিশেহারা, আমি তো তোমার কাছে কিছু বলতে পারি না, কি বলবো বলো, একটা কাজ করে ফেলছে, এখন ও এটার মাসুল তো ওই দিবে, আমি একা তোমাকে তার বুঝাইতে পারি না, কি বলবো। তো ওর মা আমার সাথে গরম আর কি, যে কি বলবো আমি, এরকম একটা কথা আর কি। সে ঠিক আছে আমার ছেলেটাকে আমাকে দিয়ে দেন। তখন বলল তোমার ছেলে তুমি দুধ ছাড়ান না পড়া পর্যন্ত, বা তোমার ছেলে যতদিন বলবে যে আমি বাবার সাথে যাব, অর্থাৎ আইনের যে কথা আর কি, ওই রকম ছেলে যতদিন না বলবে ততদিন ওরা আমাকে আমার ছেলে দিবে না।
আমি এখানে একটা বিষয় জানতে চাই, আপনাকে কি সে ডিভোর্স করে বিয়ে করেছিল নাকি ডিভোর্স ছাড়া অবস্থায় বিয়ে করেছিল?
সেটা নিয়ে আমি তখন আলোচনা করিনি, আমি জানিও না।
ওকে,
আমি জিজ্ঞেসও করিনি এই বিষয়ে, কারণ ওরকম সেন্স আমার তখন ছিল না।
ওকে,
যাই হোক আমি আমার ছেলেটাকে নেওয়ার জন্য চেষ্টা করি। তখন ওই যে ওর মার বাসায় ঢুকলো 25-26 দিন পরে, ও কিন্তু ও আর কিন্তু ওখানে যায় নাই।
ওকে,
হ্যাঁ, ওরে অনেক মানুষে বোঝাইছে, তারপর এলাকার যে কমিশনার ছিল, কমিশনারের পিএস ছিল, অর্থাৎ 23 নম্বর ওয়ার্ডের বিনা আলম কমিশনারের পিএস জাকির ভাই, জাকির ভাই বসলো আমার শ্বশুর ওই এলাকার খুব মানে স্থানীয় মতো তো পরিচিত, অনেক বছর ধরে থাকে, জন্ম থেকে শুরু করে সারা সমিতি সবাই ওখানে জন্ম চৌধুরী পাড়া। যাই হোক আমার শ্বশুর ওকে নিয়ে গেল, নিয়ে যেয়ে বসলো, জাকির আমাকে বললো যে বাবা তুমি আরে আমরা খুব ভালো জানি তুমি জামাই মানুষ, এখন তুমি বাড়িতে চলে যাও, বা তুমি যেখানে যাও যাই করো, তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম, তোমার সন্তানটা আমি আমি দিয়ে দেবো, একটু দুধটা ছাড়ান পড়ুক বাবা, তুমি রাগারাগি করো না, তোমার সন্তানটা আমি দিয়ে দেবো। তখন আমার স্ত্রীর কাছে জাকির প্রশ্ন করলো আমার সামনে, যে আলেয়া তুমি যে কাজটা করছো, ওর বাবাটা মারা গেছে কয়েকদিন আগে, ও তো তোমার স্বামী, ও তো তোমার সন্তানের বাপ, আর কিছু না, ও তো তোমার সন্তানের বাপ, আর তোমার এত কিছু ও মেনে নিছে, স্বীকার করছে, তোমাকে এত ভালোবাসে, তোমার সাথে এত বছর ধরে সংসার করতেছে, তুমি কিভাবে এটা এরকম কাজ করতে পারলা? তখন ও জাকির ভাইয়ের পা জড়ায় ধরছে, জাকির ভাই আমি তো বুঝতে পারিনি, আমি যে কিভাবে কি করলাম আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না যে আমি কিভাবে কি করলাম, কেন এটা করছি, কোন স্বার্থে আমি গেছি, কিসের জন্য গেছি, আমি কিচ্ছু বলতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না। তখন ও কিন্তু অসুস্থ, ওই মুহূর্তে ও অসুস্থ, মানে অনেকটা অসুস্থ, অনেক কাবু হয়ে গেছে, শুকাই গেছে, তো ওর যাই হোক শরীরে জ্বর। তো বলল যে আমার আমি এরকম, তখন আমার শাশুড়ি বলতেছে যে জাকির আমার মেয়ে যে বলতেছে যে ও কিছুই কইতে পারে না, ও কিভাবে গেছে, যাই হোক ওর শরীরের অবস্থা খুব খারাপ, আমি ওকে আর ওখানে যেতে দিব না, ও আমার আমি ওর আর কোথাও দেবো না, ও আমার কাছে থাকবে, আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ে আমার কাছে থাকবে, আমি আর কোথাও আমার মেয়ে দিব না।
মানে আপনাকেও দিবে না, ওকেও দিবে
না? ওকেও দিবে না, আমার কথা তো কিছু বলেই না। তারা যাই হোক আমাকে, আমি তখন জাকির ভাইকে বললাম ভাই দেখেন দয়া করে আমার বাচ্চাটা পালার মতো লোক আমার আছে, আমার বাচ্চাটা আমাকে দিয়ে দেন, যখন ও মরার তখনই মরে নাই, আল্লাহ রেখে গেছে আমার কাছে, এখন আর মরবে না ভাই, আমার দিয়ে দেন আমার ছেলেটাকে নিয়ে। আমি
জাকির মানে হচ্ছে
কমিশনারের পিএস, উনি বিচারটা করে দিচ্ছে আর কি, মিলতাল করে দিচ্ছে। তারপরে যাই হোক আমি বাড়ির বাসায় চলে গেলাম, 3 দিন পরে একজন লোক মারুভাত আলে আমাকে খবর দেয়, আমি আসি ওর মার বাসার সামনে, বাসায় উঠি না সামনে, তখন ওই দিন উনি ছিল আমি ছেলেটাকে নিয়ে পালাই চলে যাবো, তা আমি খালি ওর ছেলেটাকে আমার কাছে চাই যে আলামিনকে আমার কাছে দাও, তা বললো না আমি দিব না, তুমি যদি ওকে নিয়ে চলে যাও, আমার মন বলতেছে তুমি ও আমি যদি ওকে দিই তুমি ওকে নিয়ে চলে যাওয়া, ও এরকম বললো আমাকে, ও দিল না। তখন যাই হোক আমি ওর সাথে কয়েকটা কথা বললাম, বললো যে দেখো জীবনে ভুল তো আমি অনেক করেছি আর অনেক ভুলের ক্ষমাই তো তুমি আমারে করেছো, কয় আমি যে চলে গেছি যে কয়দিনের জন্যই যাই, আমি আমার এই ইজ্জত আমার এই সম্মান একমাত্র আমার মার ভুলের কারণে হোক আর আমার ভুলের কারণে হোক আর আমার কপালের কারণে হোক আমি দুজন মানুষকেই দিছি, সেটা হচ্ছে আমার যার কাছে যার কাছে থাকা অবস্থায় তুমি আমাকে আনছো আর তোমার, এছাড়া আমি তো আর কাউর কাছে ইজ্জত দিই নাই, তো যাই হোক আমি এই ভুলটা করছি, এখন তুমি কি বাড়িতে কাউকে বলছো বা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই বিষয়টা কেউ জানে? তখন আমি বলছি যে না এটা আমি কাউকে শেয়ার করিনি, কারণ এটা বলার মতো কথা না, কয় তোমার সন্তানের মুখের দিকে চাইয়ে তুমি যদি শেষবারের মতো এই জীবনে আমার আর একটাবার ক্ষমা করো তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে, আর আমি আর জীবনে কোনো অন্যায় আমি আর করব না। তখন আমি বললাম দেখো এইগুলা বিষয় আমার এখন মাথায় নেই, আমি আর এখন মন টন খারাপ, সময় লাগবে এগুলো বলতে বুঝতে আমার সময় লাগবে। যাই হোক একজন মুরব্বীর আমি খুব মানতাম, একজন মুরব্বী আমাকে বললো, তার সাথে আমি আলোচনা করলাম যে দেখেন ও তো আমাকে এই কথা বলতেছে কি করা যায়। তা বললো দেখো বাবা, বিয়ে করলে বউ বাবা সন্তান আদিও হবে, সংসারও হবে, সুখ শান্তিও হবে, সব ঠিক আছে, তবে যদি সে ব্যক্তিটাও হয় বা যদি সে খারাপও হয় তবুও কিন্তু প্রথম স্ত্রী স্ত্রী, আর সেটাও বড় বিষয় না, তোমার একটা সন্তান আছে, সন্তানটা আসলে তুমি তোমার খুব আদরের, তোমার খুব মহব্বতের, তুমি যদি চাও যে তোমার সন্তানটা এতিম হোক বা তোমার সন্তানটা রাস্তায় রাস্তায় ঘুরুক, তোমার সন্তানটা অমানুষ হোক, ঢাকা শহরে থাকে ওর মার কাছে থেকে, আর ওর মার কাছে থেকে কিছুদিন মতো তোমাকে চিনবে না, বাবা বিলেই ডাকবে না, তাহলে ও বুঝের হলে না তখন, এর ভিতর তো ছেলেটা নষ্ট হয়ে যাবে, লেখাপড়া হবে না, আর তোমার নিজেরও তো একটা ইজ্জতের ব্যাপার আছে, একটা বিয়ে শাদী করতে গেলে মানুষে বলবে যে ওর বউ চলে গেছে। যাই হোক বাবা, কেউ যেহেতু জানে না ঢাকা শহরের ব্যাপার, তুমি যদি এত অপরাধ যেহেতু ওর ক্ষমা করছো, যখন তোমার কাছে মাপ চাইছে, তুমি যদি তোমার সন্তানের মুখের দিকে চাইয়ে সন্তানটাকে এতিম না করে তুমি যদি আর একটাবার ওকে ক্ষমা করো, তো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার যদি কোনো অন্যায় টন্যায় আল্লাহর কাছে করে দেয় সেই অন্যায়টা যেন আল্লাহ তোমার মাপ করে দেয়। যদি তুমি ওরে মেনে নিয়ে যদি তোমার সংসারটা তুমি বাঁচাও, তাহলে আসলে একটা মসজিদ গড়ার সমান সোয়াব আল্লাহ পাক আশা করি, আমি তোমার বুদ্ধি দেওয়ার কারণে এই সোয়াব আমি পাবো, তুমিও কিছু পাবো, এরকম আমাকে বোঝাইলো উনি। উনি খুবই একটা শিক্ষিত ব্যক্তি, আমাকে বোঝানোর পরে উনি আমাকে এই বুদ্ধিটা দেওয়ার পরে আমি যাই হোক আমি তখন একটু মানে মনটা নরম করি। নরম করার পরে আমি আমার শাশুড়ির সাথে আলোচনা করি, করার পরে বললো যে বাবা এই বিষয়টা ও চাচ্ছে, মানে অর্থাৎ আলেয়া চাচ্ছে, আমিও চাচ্ছি, আমাদের পরিবারের সবাই চাচ্ছে যে তুমি ওকে মেনে নাও, তে তোমার মতামতটা কি? তখন আমি বলে দেখেন আমার সন্তানটার মুখের দিকে চাই আমি সব মেনে নিলাম, আবার আমি তাকে মেনে নিলাম, মেনে নেওয়ার পরে আমার শাশুড়ি আমাকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। ঠিক দেড় থেকে দুই মাস আমি আর ওদের সাথে তেমন একটা মাঝে মধ্যে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে।
এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেহেতু আপনি বারবার রিলিজিয়নের কথা আনছেন, ধর্মের কথা আনছেন, প্রথমত এটা একটা অনেক মহৎ কাজ, কিন্তু ধর্মীয় রীতি অনুসারে মেনে নেওয়াটা যদি নিতেই হয় তাহলে কোন পন্থায় মেনে নিতে হবে, সে বিষয়ে আপনি কোনো হুজুরের সঙ্গে বা কোনো বিজ্ঞ আলমের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কারণ আপনার স্ত্রী কিন্তু আপনাকে রেখে আরেকজনকে বিয়ে করেছে, এখন সেটাকে ধর্মীয় রীতি অনুযায়ী আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে কিনা, যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে তারপর পুনরায় বিয়ে করতে হবে কিনা, এইসব ব্যাপারে একটা জটিলতা তৈরি হয়, এই জায়গাগুলো কিভাবে সমাধান হয়েছে?
এটা সমাধান হয়েছে, আমাকে ডিভোর্স করানো হয়েছে কিন্তু আমাকে ডিভোর্স লেটারটা দেওয়া হয় নাই।
আচ্ছা ফাইন,
ডিভোর্স আমাকে করা হয়েছে।
আচ্ছা,
করার পরে
তার মানে সে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে?
তখন আমি তো তার কাছে আর যাইতেই না, এমনি কথাটা বলা হয় আর কি মাঝে মধ্যে। যাই হোক, আমার শাশুড়ি বললো বাবা এই বিষয়টা তো তিন চার মাসের আগে তো আর কোন ফয়সলা করা যাবে না। আমরা ঠিক আছে সেটা যেটা ভালো সেটা করেন। আমি তিন মাস হয়নি, মনে হয় দুই মাসের কিছু বেশি হবে, ওই টাইমই আমার শাশুড়ি বললো যে বাবা এরকম এরকম ব্যাপার, আমার বাপের যে দেশটা আছে মদনপুর ওখানে যাব, ঢাকাতে এগুলা সমাধান করতে গেলে অনেক সময় জানাজানি হয়ে গেলে এটা তোমারও তো একটা ইজ্জতের ব্যাপার, যেহেতু এটা জিনিসটা গোপন রয়েছে গোপনই থাক, কেউ জানে না জানেই না। ঠিক আছে বাবা, আমাদের তোমার ভিতরে আমার ভিতরে থাক বিষয়টা, ওইখানে যাই। ঠিক আছে চলেন, গেলাম। যাওয়ার পরে এই ছেলেকে, এই ছেলে কিন্তু এর ভিতরে আসে নাই, আমার শাশুড়ির বাসায় কিন্তু আসতে সে সাহস পায় না, আসেও নাই। যাই হোক, এই ছেলে আমার আমার শাশুড়ি বললো কি আমাকে যে তুমি আলেয়াকে নিয়ে মদনপুর চলে যাও, যেহেতু আমার তো পূর্ব পরিচিত এবং মদনপুরেও কিন্তু কেউ জানে না যে এই ঘটনা ঘটছে, ওর মামাটা আমার কেউ জানে না। ওখানে গেলাম, যাওয়ার পরে যাই হোক আমি ওইখানে আসি, আমার খালাতো একটা শালা আছে ওর কাছে আমি আছি। এখন এই ছেলেকে নিয়ে, অর্থাৎ যার সাথে ওর পরে বিয়ে আবার হলো,
নামটা যেন কিছু,
ওর নাম ছিল মমতাজ, ওকে নিয়ে আমার শাশুড়ি মদনপুর যাই। মদনপুর যাওয়ার পরে ও একটা মিথ্যা পাঁচ সাতজন লোক কি দশ পনেরো জন লোক হবে, একটা মিটিং বয় আর কি আমার মামা শ্বশুররা, সমাধানের জন্য আমার মামা শ্বশুর ওকে প্রশ্ন করলো যে তুমি এরকম একটা কাজ কেন করলা, তুমি সংসারটাকে কেন ভাঙলা, আর এরকম ওর সন্তান সহ তুমি ওকে কেন নিয়ে গেলা? তখন বলছে যে আমি তো নিইনি, ও আমার সন্তান, আমার সংসার ও ভাঙছে, আমার কাছ থেকে ও আমার স্ত্রীকে নিয়ে গেছে। তখন আমার মামা শ্বশুর বললো দেখো এই বিয়েটা কিন্তু ও করে নাই, আমরা সবাই মিলে, মেয়ের বাবা মা সবাই মিলে কিন্তু ওর সাথে আলেয়ার বিয়ে দিছিলাম, ও কিন্তু তোমার ঘরের থেকে ওকে আনে নাই, অর্থাৎ আমাদের কাছ থেকে ও নিছে, আমরা ওকে দিয়ে দিছি, আর তুমি কি করছো? তখন ও একটা মিথ্যা কথা বলছিল, কি একটা কথা, কথাটা আমার মনে নাই, একটা বকা দিছিল। দেওয়ার পরে আমি সালিসের ভিতরে ওকে মারি, প্রচন্ড মারি। আমার আজও হাতে ব্যথা আছে, ওকে আমি ঘুষাইছিলাম, প্রচন্ড ঘুষাইছিলাম। মুখের ভিতরে আটটা সেলাই লাগছিল। তুই আমার, তুই যা খুশি তা করতে, আমার সন্তান কেন নিলি? আমার জিততো এই জায়গা, আমার সন্তান থুয়ে তুই কেন গেলি না? তখন আলেয়া কিন্তু তখন উপস্থিত, আলেয়া কিন্তু একটা কথাও বলে নাই, দাঁড়ায় রয়েছে। তখন যাই হোক, দশজনে এটা ঠেকাই দিল, সবাই মিলে এটা ঠেকাই দিল মারামারিটা, গ্যাঞ্জামটা। তখন আমার মামা শ্বশুররা সবাই থেকে ওর কাছ থেকে ওরা ডিভোর্স নেওয়াই নাই, আর বললো যে জীবনে যদি আর কোনোদিন ওর ছায়া তুই পারাস তাহলে তোর অসুবিধা আছে, এরকম ভয়টাই দেখাই দিল। ওর কাছ থেকে ওর ডিভোর্স নিয়ে নিল। আমি ওই রাত্রে আমি ঢাকা চলে আসলাম। তখন আলেয়া ওখানে থাকলো প্রায় আরো দুই মাস, অর্থাৎ চার মাস, সাড়ে চার মাসের মাথায় মদনপুর থেকেই, অর্থাৎ পরে আর রেজিস্ট্রি হয় নাই, মদনপুর থেকেই আমার শাশুড়ি আমাদেরকে আবার বিয়ে দেয়।
এটা কি মানে হুজুরের কাছে দিয়ে?
হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব উনি বিয়া পড়ান, কারণ আমাদের তো রেজিস্ট্রি তো আগে হয়েই ছিল, খালি ডিভোর্স দিছিল, সেই ডিভোর্স লেটারটাও আমাকে দেয়নি আজ পর্যন্ত, আমি কিন্তু সেই ডিভোর্স লেটার আমি পাইনি।
ওকে ফাইন, বিয়ে হলো, তারপর?
তারপরে বিয়ে হলো, হওয়ার পরে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আমি এই যে আমার সংসার চলতেছে, তারপরে মাঝে মধ্যে একটু সমস্যা করতো, একটু ঝগড়াঝাটি করতো, ওই যে মার
ঘটনাটা ঘটলো লাস্ট যে বিয়েটা হলো, এটা কত বছর আগে?
এটা এটা হবে হচ্ছে 2003-এ,
2003-এ, এখন হচ্ছে
2003-ও হয় না, 2003-এর প্রথম আর কি,
2003-এর প্রথমে, এখন হচ্ছে 2015 সাল। তার মানে আপনার সংসার জীবনের ওই ঘটনার পরে 12 বছর পার করেছেন।
হ্যাঁ, এই 12 বছরে আপনার স্ত্রীর মধ্যে এই ধরনের কোনো ব্যাপার যেগুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, বিয়ের করা, আপনার কাছ থেকে চলে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, বা ওই ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক, বা অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক, এরকম কোনো কিছু কি আপনার নজরে পড়েছে?
না না না, এরকম কোনো কাহিনী তার জীবনে আর ঘটে নাই। তবে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা আছে, এটা আমাকে বলছে নগতেই, যে ওই মোবাইলে এমনি একটা লোকের সাথে কথা বলতো, ও একটা লোক মিস কল দিছিল, পরে মিস কলে ও নিষেধ করে কয়েকবার, যে ভাই আমার এরকম সংসার আছে, আমার দুটা বাচ্চা হয়েছে, আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমাকে ফোন দিবেন না। তবু উনি ফোন দেয়, তো উনি ওই ও আর কি শয়তানি করে এই ফোনে কিছুদিন ওনার সাথে কথা বলে ওনাকে এলাকায় আনছে, কিন্তু ফেস টু ফেস হয় নাই। যেদিন এলাকায় আনে সেদিন আমাকে বলছিল যে এই ঘটনা, আমি এই শয়তানি করছি, তুমি আবার মনের ভিতরে কোনো কিছু টের পাই আবার কষ্ট রাখো না, যে হ্যান না তেন, আমি তো এই শয়তানিটা করছি, তো ওরা আমি জুতা বেটা করবো, ওরা আমি নিষেধ করছি, নিষেধ করার পরে ও কেন? তখন আমি ওকে বলছি আলামিন ভাই এই কাজটা তুমি করো না, তোমার সিম নগদে সিমটা আমি ভেঙে ফেলছি, কোনো প্রয়োজন নাই, কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা অন্যায়।
আপনি আমাকে একটু বলেন তো, এই যে আপনার স্ত্রী আপনার প্রতি অসৎ হলো এবং তারপরও আপনি সন্তানের দিকে তাকিয়ে প্রথম স্ত্রী এবং সোশ্যাল এথিক্স এর জায়গাটা থেকে, অফকোর্স আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি লাভ করেন, এই জায়গাটা থেকে আপনি বারবার তাকে ক্ষমা করে একটা সুন্দর সংসার জীবনে তাকে ফিরিয়ে নিয়ে এসছেন, এবং ডেফিনেটলি আপনি এখন বর্তমান জীবনে হ্যাপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নইলে আপনি 12 বছর তার সাথে সাস্টেইন করতেন না। আপনার কখনো মনে হয়নি যে আপনার স্ত্রী তো চলে গেল, বারবার সন্তান নিয়ে চলে গেল, অন্য কোনো নারীর প্রতি একটা আগ্রহ তৈরি হওয়া কিংবা অন্য কোনো নারীকে আপনার জীবনে নিয়ে আসা, আপনার কখনো আগ্রহ জাগেনি?
আমার কোনোদিনও হয় নাই কি ভাই, এটা আমি আমার কোনোদিনও হয় না। আমি আমি প্রথম জীবন থেকেই আমি একজনকেই ভালোবেসেছি, একজনকেই মন দিছি, একজনকেই ইজ্জত দিছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ওয়াদা এবং আমার ইচ্ছা যে আমি ইজ্জত দিলেও তাকে দেব, আমি ভালোবাসলেও তাকে বাসবো। আমি আল্লাহ না করুক, আপনারা দোয়া করেন যেন এরকম কিছু না হয়, আজ আমি এই আপনার এই ABC রেডিওতে বসে এই লক্ষ লক্ষ শ্রোতার সামনে কথা বলতেছি, আজ আমি কমিটমেন্ট করলাম, যদি আমার স্ত্রী এখন আল্লাহ না করুক যদি মারা যায়, আমি নেক্সট দ্বিতীয়বার আমি আর বিয়ে করব না, এটা আমার কমিটমেন্ট।
যে স্ত্রীকে উনি অফকোর্স যে স্ত্রীকে উনি এতটা ভালোবাসেন, সে আলেয়াকে আমরা এই মুহূর্তে ফোনে নিচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই, আমরা জানতে চাই যে তার কাছে তার স্বামী আসলে কেমন, এবং তার মুখেই আমরা শুনতে চাই।
আমি একটু ইকবাল শরীফের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আপনি আপনার নামটা একটু বলবেন?
এই আমার নাম আলেয়া।
আলেয়া, আপনার হাজবেন্ড আমাদের রেডিওতে এসে তার জীবনের গল্প বলেছে ABC রেডিওতে, তো এতক্ষণ ধরে আসলে আমরা সেটাই শুনছিলাম। আপনার হাজবেন্ড আপনার কাছে কেমন, মানুষ হিসেবে কেমন?
ভালো।
ভালো মানে কেমন ভালো একটু বলবেন?
হাজবেন্ড থেকে অনেক অনেক ভালো, জীবনের গল্প তো শুনছেনই, সেই হিসাবে অনেক ভালোই আছি।
জি,
অনেক ভালো জান আমার।
এই যে আপনি এত বড় বড় ভুল করেছেন ওনার কথা মতো আর কি, তারপরও আপনার হাজবেন্ড কি এগুলো নিয়ে কখনো আপনাকে টর্চার করা?
না না না,
কখনো টর্চার করা
কখনো আমাকে এসব নিয়ে কিছু বলে না।
তো আপনার ভেতর থেকে অনুভূতিটা কি হয় যে এত বড় বড় ভুল করেছেন তারপর আপনার হাজবেন্ড আপনাকে এতটা ভালোবাসে, আপনার সন্তানকে এতটা ভালোবাসে? হ্যাঁ, ভেতরে খারাপ লাগে না মাঝে মাঝে যে আমি আমার হাজবেন্ডের সাথে এরকম না করলেও পারতাম?
তা তো লাগে, মানে ভাগ্য আছে এরকম, ইচ্ছা করে তো নেই হয়তো ভাগ্য আছে, হয়ে গেছে পরিস্থিতি, তাও সে জানে শুনে সব কিছু মাইনে নিছে, কখনো বলেনি, কখনই কিন্তু মনে তেমন কিছু একটাই হয় না, তা আর কি বলবো, ভাগ্য বসে রেখেছি।
জি অবশ্যই। কত বছরের সংসার হলো আপনাদের?
২০-২৫
বছরের সংসার। এত বছরের সংসারে আপনাদের আপনার হাজবেন্ডের যে স্যাক্রিফাইস, এত বড় বড় স্যাক্রিফাইস, এটা নিঃসন্দেহে আপনি অনেক সৌভাগ্যবান আমি তো বলবো, যে কারণে আজকে এত দূর সেই সংসারটাকে টেনে নিয়ে আসছে। আপনার হাজবেন্ডের জন্য কিছু বলার আছে আমাদের অনুষ্ঠানে? আপনার হাজবেন্ডকে উদ্দেশ্য করে কিছু বলতে চান?
কি বলবেন, এই যে বললাম যে এই হিসাবে আমার স্বামী অনেক অনেক ভালো,
কিছু বলেন মানে কিছু ডাকেন কিভাবে? ও গো হ্যাঁ গো, ছেলের বাপ বলে ডাকেন, ওকে ফাইন। ছেলের বাপকে কিছু যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ, কিছু বলার আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আপনারা অনেক সুখী হন এবং আপনাদের পুরো পরিবারের জন্য অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ।
জি
ওকে, কিছুই বলার নেই, এটা যে আসলে কত বড় ত্যাগ এবং একজন মানুষের পক্ষে এটা যে আসলে কত বড় ত্যাগ, দিস ইজ রিয়েলি আনথিংকেবল। এই এই একটা জিনিস নিয়ে সবসময় গর্ব করে বলি, গর্ব ঠিক না মানে একটা শান্তির জায়গা থেকে বলি, হ্যালো 920 নিয়ে, যে এটা লেখার পর অনেকদিন করেছি, এখনো করি, সবাই করি আমরা, কিন্তু জীবন থেকে যে গল্পগুলো আমাদেরকে শিক্ষা দেয় এবং জীবন থেকে যে শিক্ষাটা আমরা প্রতি মুহূর্তে নিই, এটা একটা মহাবিদ্যালয়ের মতো এই অনুষ্ঠানটা মাঝে মাঝে মনে হয়। আমরা শুনেছি এরকম যে ত্যাগ করে মানুষ, ভোগে নাকি সুখ নেই ত্যাগেই সুখ, কিন্তু সেই ত্যাগ করাটা যে কতটা কঠিন এবং এটার পরের রেজাল্টটা যে কতটা মধুর সেটার এক্সাম্পল আজকে আমাদের হ্যালো 920 তে অসাধারণ ভাবে একজন খুব সাধারণ মানুষ, আপনার মতো আমার মতো খুব সাধারণ একজন মানুষ উপস্থাপন করে গেল। কেন বলছি খুব সাধারণ, কারণ একটা প্রশ্নের উত্তরই বের হয়ে আসবে সে আসলে কতটা সাধারণ মানুষ। আপনি বর্তমানে পেশায় কি করছেন?
আমি বর্তমানে পেশায় একজন ড্রাইভার, গাড়ির চালক।
উনি একজন গাড়ির চালক, কিন্তু ওনার মতো কলিজা নিয়ে, ওনার মতো মন নিয়ে সমাজে বসবাস করেন কজন মানুষ আছেন? এই প্রশ্নটা নাই বা করি, আমি শুধু বলতে চাই যে এরকম মানুষ হওয়া সম্ভব এবং এরকম মানুষ হলেই জীবনে আসলে সুখ থাকে। আপনি বর্তমানে সুখী? আপনার স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, সবকিছু নিয়ে? আপনার সন্তানের বয়স কত এখন?
আমার বড় ছেলের বয়স 15 বছর,
আর
আমার ছোট ছেলে হয়েছে 2009 সালের জুলাই মাসের 7 তারিখ, অর্থাৎ 6 বছর।
দুই ছেলে আপনার?
দুই ছেলে আমার।
প্রিয় শ্রোতা, আমরা এই চমৎকার মোমেন্টে,
এবং আমার একটা কথা আছে আপনার কাছে এবং এবিসির শ্রোতাদের কাছে,
জি
সেটা হচ্ছে আপনারা আমার ছেলেদের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার জন্য, আমার অল পরিবারের জন্য এবিসি শ্রোতা এবং আপনাদের কাছে আমার একটা, আমার জন্য আপনারা দোয়া করবেন, কিন্তু হ্যাঁ আপনার জন্য আমরা দোয়া করলাম, এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই না। চাই কোনটা? আপনারা যারা মুসলমান আছেন, এবিসি শ্রোতা যারা হিন্দু বা খ্রিস্টান আছেন, যার যার ধর্ম মতে দয়া করে যদি আপনারা একটু, যার যার অর্থাৎ মুসলমান যারা, তারা নামাজের পাটিতে বসে যদি কখনোই একটা সেকেন্ডের জন্য এই শরীফের জন্য, এই শরীফের ফ্যামিলির জন্য, এই শরীফের সন্তানের জন্য যদি আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করেন, তা আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আমরা প্রিয় শ্রোতা একটা ব্রিদিং স্পেস নিতে চাই, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত, জীবনের গল্পটা আসলে আপনারা যেটা গেস করেছিলেন সেই জায়গায় গিয়ে থামেনি, আমি যেটা গেস করেছিলাম সেই জায়গায় গিয়ে থামেনি, চমৎকার সুন্দর একটা জায়গায় গিয়ে থেমেছে, একেবারে প্রশান্তির একটা জায়গা। সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা গান শুনতে চাই, আমরা ফিরে আসবো এই গানটির পরপর।
Thank you.
Presence. Hello 8920. Close up. The closer, the better. Close up presence. Hello 8920. Close up. The closer, the better.
একটা বেজে 40 মিনিট হচ্ছে সময়। আমি কিবরি আপনার সঙ্গে আছি এবং আজকে শরীফের জীবনের গল্প শুনে অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে এবং অনেকে ইমেইলও করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন। বেশ কিছু কমেন্টস পড়তে চাই। আর যে রচ নামের একজন বন্ধু লিখেছে, ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, এটা বোধহয় আমাদের যাহা বলিব সত্য বলিবর যে সিগনেচার কথাগুলো আছে সেখান থেকে কোট করা। মেহেদী হাসান লিখেছে, কিবরিয়া ভাইয়া মানুষ কেন এমন হয়? এটা আসলে সবসময় আমাদেরও প্রশ্ন আসলে যে মানুষ কেন এমন হয় এবং এই প্রশ্নের কোনো উত্তর নেই। মিলন আরফি খান, আরফি খান আরিফ না কিন্তু, জীবনের গল্পগুলো বড়ই আজব। আরেকজন বন্ধু লিখেছেন, নামটা ঠিক ঠিক মনে করতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না ভাইয়া, কি বলবো, শরীফ ভাইকে সান্ত্বনা দেওয়ার কোনো বলার বা ভাষার কিছু নেই। মোজাম্মেল হক লিখেছে, আমার কাছে অনেক কষ্ট লাগছে ভাইয়া, আমি ঠিক জানি না গল্পের শেষটা যেখানে হয়েছে সেখানে আসলে কষ্ট লাগার মতো তেমন কিছু আমার আছে বলে মনে হচ্ছে না। আর আবু ফাত্তা মুন্না লিখেছে, সত্যি করুণ কাহিনী। এবং নাসরিন আক্তার লিখেছে, ইউ রিয়েলি আ গ্রেট গাই শরীফ আঙ্কেল, শরীফ আঙ্কেল বলেছেন, অনেক ধন্যবাদ, স্যালুট ইউ। সাকিব রহমান লিখেছে, শরীফ ভাই স্যালুট বস, আপনার মতোই ব্যক্তিত্ব চাই আমরা, প্রতিটি ছেলে এরকম হোক। অনি আলপনা লিখেছে, খুব মনোযোগ দিয়ে শুনলাম একটা পুরুষের জীবন, দারুণ ধৈর্যের কথা, এরকম সাধারণত দেখা যায় না। একজন বিদ্রোহী লিখেছে, জীবনের গল্প এত ছোট নয় যে 3 ঘন্টায় শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এটা খুবই সুন্দর একটা কথা। আসলে এই 3 ঘন্টায় একজন মানুষের জীবন, 30-40 বছরের জীবনের খুব স্বল্প সময়টুকুই তুলে নিয়ে আসা যায়, এটা বলা যেতে পারে জিস্ট অফ লাইফ, তাই না, সামারি একটা। শফিকুল ইসলাম রভেঞ্জ নামের একজন বন্ধু লিখেছে, আমি বিশ্বাসই করতে পারছি না যে কি বলবো,
এমনও মানুষ হয়, ও এম জি, মানে ও মাই গড। ওকে শরীফ, আমাদের শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, একটু আগে তো দোয়া চেয়েছেন, আর আপনার জীবনের এই যে অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে যদি আপনার কিছু বলার থাকে, যদি আমাদের লেসন থাকে।
অবশ্যই বলার আছে কিবরিয়া ভাই, বলার জন্যই যাবো তো আসছি।
জি
অবশ্যই আমি বলবো। আর সবচেয়ে আগে, সবচাইতে আগে আপনাকে আমি থ্যাংকস জানাই এই এবিসি রেডিওতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এবিসি রেডিও আমি দীর্ঘদিন ধরে শুনি, দীর্ঘদিন ম্যাক্সিমাম 3 বছর যাবত আমি একটানা আমি এবিসি রেডিও শুনি। কিন্তু আমাকে কিন্তু কেউ এই এবিসিতে আসার জন্য কেউ আমাকে অনুপ্রাণিত করে নাই। এখন যেহেতু এটা আমার একবারেই অন্তরঙ্গ এবং ব্যক্তিগত স্বার্থ, মানে ব্যক্তিগত কথা আমি আজকে প্রকাশ করলাম এখানে, আমার এবিসি শ্রোতাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো, এত বড় একটা গোপন কথা, এত বড় একটা মনের কথা আমি কেন বললাম, একটাই আমার উদ্দেশ্য, যদি এবিসি যদি আজকে 2 লক্ষ কি 5 লক্ষ শ্রোতা এই এবিসি রেডিও শুনে থাকেন, এই 2 লক্ষ লোকের ভিতরে যদি একজন লোকও আমার এই কথা শুনে, আমার এই ইতিহাসটা শুনে, আমার গল্পটা শুনে, যদি একজন মানুষ তার স্ত্রীর দিকে মানে ঘুরে দাঁড়ায়, তার সন্তানের দিকে ঘুরে দাঁড়ায়, তার ফ্যামিলির দিকে ঘুরে দাঁড়ায়, দাঁড়ায় যদি তার ফ্যামিলিটাকে গুছাইয়ে নেয়, সে যদি টুকটাক অপরাধগুলো যদি ক্ষমাগুলো যদি অন্যায়গুলো যদি তারা ক্ষমার দৃষ্টিতে দেখে, তাদের সংসারটা যদি তারা গুছাইয়ে নেয়, যদি একজন মানুষ আমার এই গল্প শুনে যদি উপকৃত হয়, এই সেই উপকৃত যাতে হওয়া মানে করার জন্যই, একজন শ্রোতা যদি উপকৃত হয় সেটা করার জন্যই আমি আজকে এবিসি রেডিওতে এসেছি।
প্রিয় শ্রোতা, এই মানুষটিকে যদি আপনারা দেখতে চান, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, তবে শেষ হচ্ছে না, বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা ফিরছি এবং তারপর আমি আবারও আসছি। আশা করছি আমার সাথেই থাকবেন। যারা হ্যালো 8920 এসে আপনাদের জীবনের গল্পগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফিরছি একটু পরেই।
আমার নাম মোহাম্মদ হাসান মিয়া, আমি আরিফের গল্প শুনলাম। মানুষ যে এখনো এত অমানুষিকতা থাকতে পারে আমার আগে জানা ছিল না। সমাজের মানুষদের বলতে চাই, আপনারা এরকম অমানুষদের প্রত্যাখ্যান করুন এবং তাদের শাস্তি দিন।
ডক্টর জহিরুল, আরিফের গল্পটা শুনে একটা কথা বলবো, যদি আজকে গল্পটা ভালো কোনো মানুষ, শক্তিশালী কোনো লোক শুনে থাকেন, আরিফের জন্য কিছু করার মতো ক্ষমতা থাকে, করতে পারবেন। এছাড়া এটার কোনো শেষ বলতে কিছু থাকবে না। এগুলি অমানুষ না, এদেরকে কোন খাতায় বলা যাবে তাও আমি ঠিক জানি না, আমার কাছে সেই কোনো ভাষাও নেই।
আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আরিফুল ভাইয়ের জীবনের কাহিনী শুনে আমার অনেক কষ্ট হয়েছে। আমি দোয়া করি আরিফুল ভাই যেন সামনে এগিয়ে যায়।
আমার নাম শাকিল আহমেদ সোহা। কৃষ্ণে বিক্রি করছে, টাকা দিতেছে না এবং অনেকখানে গেছে ঘুরতেছে ও টাকাটা পাইতেছে না। আমি ওর ঠিকানা জানি না, আমি ওরকে একটু সাহায্য করতে চাই।
আমার নাম ফারুক, আমার বাবা মা নেই, আমি কাজ করি, মাদ্রাসায় পড়ালেখা করি। আমি মাদ্রাসার থেকে পালাই যাই, ব্রিজের নিচে কাপড় চোপড় রাখি, সবাই ভাবে আমি মারা গেছি। তারপর তখন থেকে আমি ঢাকায় আসি, পড়ালেখা বাদ দিছি, এক খারাপ পথে চলে যাই, অনেকজনের সাথে মেলামেশা করি। তারপর আমার এক্সিডেন্ট হয়, 5 বার অপারেশন করতে হয়, 3 বার অপারেশন আমার ডাক্তারের ভুলের কারণে করতে হয়। আমার জীবনে আরো অনেক কিছু আছে, আমি সব বলবো।
আমার নাম রিমা, জীবনের গল্প অনুষ্ঠান বলতে চাই। আমার জীবনে এমন কিছু ঘটে গেছে যেটা আমি কাউকে বলতে পারতেছি না, আমার মতো এরকম কেউ এবার না করে। প্লিজ আপনার যদি আমাকে একটু সাহায্য করেন খুব ভালো হবে।
আমার নাম আমির হোসেন, আমার বাবা মা নেই, ছোট থেকে একটু ব্যাড হ্যাবিট ছিল পর্ন মুভি দেখা, সেটা আমার লাইফে এখন হিউজ পরিমাণে ইফেক্টিভ হয়ে গেছে। শারীরিক কিছু প্রবলেম চলে আসতেছে, মানসিক ডিপ্রেশন আছি। আমি আসলে চাচ্ছি আমার জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করতে।
আমি সুমাইয়া সুলতানা, আমি আমার জীবনের গল্পই বলতে চাই। একটা মেয়ে কিভাবে তার ভবিষ্যৎটাকে করতে চায়, পৃথিবীর উপর বাঁচতে চায়, আর কিভাবে তার জীবনটা নষ্ট হয়, আর কিভাবে এখনো সে বেঁচে আছে।
জয়ন্ত ছোটবেলায় দুই বছরের মা তিন বছর বাবা মারা গেলে আমি কাকা বাবুর কাছে বড় হই। স্কুলে ভর্তি হয়ে ক্লাস ওয়ানে খেলা সাথী হিসাবে একজনকে পাই। ক্লাস সিক্স মিডিলে গিয়ে প্রেমের সম্পর্ক করতে করতে ইন্টার পাস করি। পরে মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার আমার বয়স বর্তমান প্রায় 37। বিয়ে আর করলাম না, আমি একটু কথা বলতে চাই, অবশ্যই আমাকে কল করবে।
আমার নাম খাদিজা, আমার দুটো বিয়ে হয়েছে। আমার বাবার সাথে মার সাথে আমার রিলেশন নেই। প্রথম বিয়েটা হয় না, আমার উপর অনেক টর্চারিং করা হয়। তারপর আমার দ্বিতীয় বিয়েটা হলে ও আমাকে পছন্দ করে না। আমার মা ওকে তার দোকান করে দেয়। এক পর্যায়ে দেখা যায় যে ও আমাকে রেখে চলে গেছে। এখন আমি অনেক দুঃখে আছি। আমার সেই দুঃখে কষ্টের কথাগুলো এবিসি রেডিওতে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জীবনের অনেক কাহিনী আছে। বেশি একটা বিয়ে করি, করার ফল দিয়ে দেখা চাইছে একটা বিয়ে করি। করার পরে অনেক সমস্যা দেখা দেয়। এই অনুষ্ঠানে কিছু কথা শোনাবার জন্য বলতে চাই।
মোহাম্মদ মহিন, আমি একজন সোলজার সৈনিক। আমার একটা লাভ স্টোরি আছে, খুব করুণ এবং কষ্টকর, সেটা আমি বলতে চাই।
আমি অপূর্ব বলছি, বাহরাইন থেকে। খুব সুন্দর এবং খুব মর্মান্তিক একটা জীবনের গল্প আছে। যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি বলতে পারি, এবং দেশবাসীর কাছ থেকে আমি একটু দোয়া প্রার্থনা করছি।
আমার নাম রিয়া। আমার অনেকগুলো বিয়ে করেছি, কিন্তু অনেক কষ্টে মানুষ হই। সবকিছু আমি করি, আমার মা আসছে আর আমি আছি। আমার একটা বিয়ে হয় 16 বছর বয়সে, কিন্তু একজনকে অনেক ভালোবাসি, তাই থাকতে পারি না। আমার জীবনে অনেক ভুল করছি, অনেক কষ্ট করছি। এগুলো মানুষকে বলতে চাই, প্লিজ আমাকে একবার সুযোগ দেন।
সময় গেলে সাধন হবে না। হ্যালো 8920 সময় আজকের মতো শেষ হয়ে গেল, কিন্তু সময় কখনো শেষ হয় না। যারা জীবনের গল্প বলতে চান তাদের অনেকবার চেষ্টা করেছেন, বারবার চেষ্টা করেছেন, এইসব আকুতিগুলো আমরা একেবারে অনুষ্ঠানের শেষে এসে বাজাই। এবং আজকে যে অনুষ্ঠানটা প্রচার করা হলো, শরীফের জীবনের গল্প, সেটা সম্পর্কে যারা ফিডব্যাক জানাবেন সেটা আগামী সপ্তাহে আমরা প্রচার করবো বরাবরের মতোই, ফোনে বিশেষ করে। সেগুলো নিয়ে আমরা নিয়মিত ফিরেই আসবো। আর একটা কথা বারবারই বলতে চাই, একেবারে অনুষ্ঠানের শেষে এসে অনেকেই অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, হাজার হাজারবার চেষ্টা করেছেন, তাতে সবার জন্য বলছি, জীবন যেহেতু থেমে নেই সুতরাং জীবনের গল্পও থেমে নেই। একবার না পারলে আপনি হাজারবার চেষ্টা করুন, লাখবার চেষ্টা করুন, নিঃসন্দেহে আমাদের একটি ফোন কল আপনার কাছে অবশ্যই পৌঁছাবে। আজকের মতো শেষ করছি। আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি আরজিকে দিয়ে আবারও ফিরে আসবো আরও একটি জীবনের গল্প নিয়ে, এবং সেই জীবনের গল্প নিঃসন্দেহে আমাদেরকে অন্যরকম একটা অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আজকের মতো শেষ, শুভরাত্রি, ভালো থাকুন।